K Y。
What FM？সোজান সবসময় রেডিও সিটি আর সাথে আছি রাসেল। শুরু হয়ে গেছে ভূত এফএম, এবং ভূত এফএম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে জানাচ্ছি যে কয়েকদিনের মানে এই যে গরম ওয়েদার, তার মাঝখানে আবার বৃষ্টি, আজকেও এরকম দেখেছি বৃষ্টির ছিটে ফোটা। এবং সব মিলিয়ে আজকে বিভিন্ন জায়গায়, একটু আগে আমরা SMS দেখছিলাম এবং SMS এ দেখলাম যে বরিশালে বৃষ্টি, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, এবং সেই বৃষ্টি মুখর একটা ওয়েদারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং জানেন নিশ্চয়ই যে এরকম বৃষ্টির দিনে খুব বেশি আরো বেশি মজা লাগে এরকম মানে ভূত FM শুনতে। সো আজকেও তার ব্যতিক্রম হবে না। আর সেই সাথে আষাঢ় মাস তো শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল শ্রাবণ মাস, এবং শ্রাবণের প্রথম প্রহরেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এর পক্ষ থেকে। পুরো বর্ষা চলছে এবং চারিদিকে হয়তো কোন কোন জায়গায় বৃষ্টি, বাইরে বেরোতে পারছেন না অনেকে, বা রাস্তায় রোডে অনেকে হয়তো আছেন এবং সেখান থেকেও শুনছেন বৃষ্টির মাঝখান থেকে আমাদের এই শোটা। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজকে আমাদের প্রচুর গেস্ট রয়েছেন আমাদের এখানে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। সো আশা করছি যা যেখানে আছেন সে সেখান থেকেই আজকের শোটা অনেক বেশি মজা পাবেন। আর সেই সাথে আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি SMS করার নিয়ম, এবং SMS করতে হবে যেটা, সেটা হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। মানে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের অনেকগুলো SMS রয়েছে, আপনাদের পাঠানো ইমেল রয়েছে, কিন্তু এই সবকিছুর মধ্যে থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফোন কলে যাব আশা করছি। তবে তার আগে জানিয়ে দিই যে আমাদেরকে SMS করেছেন জাবির ফ্রম বরিশাল, লিখেছেন খুব বৃষ্টি হচ্ছে বরিশালে, আজ ভূত FM কেমন হবে? আজকে ভূত FM আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। আর এছাড়াও আমাকে লিখেছে ওয়াদুদ রাজশাহী থেকে যে ভাইয়া ভূত FM শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, আমরা শুরু করে ফেলেছি আপনার জন্য ভূত FM, এবং বলছেন যে আজকের এপিসোড তিনি আশা করছেন যে বিন্দাস হবে, আমরাও সেটা আশা করছি আজকের এপিসোডটা বিন্দাস হবে। তানিয়া লিখেছেন, তানিয়া মৌ শুভ ফ্রম বরিশাল, আজ থেকে ভূত FM শুরু করলাম, ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আমাদের সাথে থাকবেন। আর এছাড়াও MD ইস্তিয়াক চিটাগং থেকে SMS করেছেন, লিখেছেন কেমন আছো, আমি ভূত FM এর রেগুলার লিসনার, এবং আপনাদের আমরা প্রতি সপ্তাহে SMS করি কিন্তু পড়া হয় না, আজকে পড়ে ফেলেছি। এবং চিটাগং বাসীদের জন্য অনেক অনেক সুখবর হচ্ছে যে আজকে চিটাগং এর অনেকগুলো ঘটনা থাকছে আপনাদের জন্য। অপূর্ব আমাকে SMS করেছেন, অপূর্ব এবং অন্তরা তারা দুজন মিলে নাটোর থেকে, তারা দুজন হাজবেন্ড এবং ওয়াইফ, তারা ভূত FM এনজয় করছেন, স্টে টিউন আমি এটাই শুধু বলবো। আর আমাদের মধ্যে একটা ফোন কল আমরা পেয়ে গেছি অলরেডি, আমরা এখন কথা বলবো সেই যিনি যার সাথে ফোন, যিনি ফোনে আছেন আর কি, তার সাথে। হ্যালো, হ্যালো,
হ্যালো,
জি রাসেল বলছি ভূত FM থেকে, কেমন আছেন?
হ্যালো,
ওকে। সো আপনি একটা ঘটনা আমাদের ইমেল করেছিলেন, এবং এই মুহূর্তে আপনি রয়েছেন নওগাঁতে, সো আপনি আসতে পারেননি, আমরা সেই জন্য আপনাকে ফোন কল দিয়েছি। আপনার ঘটনাটা একটু শুনি, ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল?
জি, কাহিনীটা হচ্ছে রাজশাহী কাহিনী, রাজশাহীর বোসপাড়া আলোচন ডাক্তার বাড়ির ওই আশেপাশে জায়গাটা। তো কাহিনীটা সাল হচ্ছে 2000 সাল, তখন আমি বেশ ছোট ক্লাস ফোরে পড়ি, তো আমরা বোসপাড়ার একটা বাড়িতে ভাড়া ছিলাম। তো কাহিনীটা ওখানকার, তো যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সে বাড়িটা ঠিক কেমন ছিল, যে আমাদের আমাদের যে ঘর সেই ঘরটা থেকে আর রান্নাঘরের ডিফারেন্সটা অনেকখানি, মাঝখানে একটা ছোট মাঠ আছে এবং পাশে আর একটা ফ্ল্যাট আছে, মানে বাড়িটা অনেক বড়, মাঝখানে একটা দাওয়াল দিয়ে বাড়িটাকে ভাগ করে দেওয়া হয়েছে, আবার ওই পাশে একটা ফ্যামিলি থাকে, আমরা এই পাশে থাকি। আর আমাদের যে বাড়িটা ছিল সেটা ছিল হচ্ছে রান্নাঘর এক সাইডে, আর বাড়িটা ছিল আমাদের মানে ঘরগুলো ছিল, ঘরের বাড়িগুলো ছিল এক সাইডে। তো এইরকম একটা দিন ভালোই যাচ্ছে, তো একদিন দুপুর 12টা কি 12:30টার সময় হঠাৎ আমাদের বাড়ির ছাদে ইট পড়ে।
আচ্ছা,
তো প্রথম দিন পড়লো, কেউ অত তো আকা করলো না, যে পড়তেই পারে স্বাভাবিক ব্যাপার, কেউ হয়তো ঢিল মেরেছে এরকম। দ্বিতীয় দিনও এরকম। তো এরকম হতে হতে বাড়ির সবাইকে বলালো যে এরকম ইট পড়তেছে, কি ব্যাপার?
আচ্ছা,
তো বাড়ির সবাই বলতে পারে, আমার বাবা চাচারা, এটা কিছু না, এটা সবাই হয়তো কেউ মারতেছে, এটা নিয়ে টেনশন করো না।
আচ্ছা,
এটা তারপরে একদিন শুক্রবার, তো মানে শুক্রবারটি খাওয়ার সময় দেড়টা থেকে দুটোর সময় সবাই খেতে বসছে, তো আমরা খেতাম রান্নাঘরের ওই জায়গাটা যেখানে রান্না হতো সেখানে আমরা খেতাম, আর আমার বাবা চাচারা খেতে হচ্ছে ডাইনিং এ, ওই সাইডে খেত। তো আমার মা ওই খাবার নিয়ে ওই সময়টায় মানে যাচ্ছে এপার থেকে ওই পারে যাচ্ছে, ওই সময় হঠাৎ করে ইটের বৃষ্টি, ছোট বড় বিভিন্ন রকম ইট পড়া শুরু করলো। তো ওই ইট পড়া দেখে মা রান্নাঘরে বারান্দায় চলে আসলো এবং দাঁড়ায় থাকলো, তো অনেকক্ষণ ধরে পড়লো। তো পড়ার সময় সবাই একটু ঘাবড়ে গেল, কি ব্যাপার এইরকম করে, তো স্বাভাবিক ব্যাপার না, এটা অস্বাভাবিক কিছু একটা, এভাবে ইট পড়তেছে, এটা কোনো কারণটা কি? তো সবাই একটু ভয় পেলো। তো যাই হোক, দিতে একটা ব্যাপার করতে হবে। তো একটা জিনিস, টাইমটা হতো সকালবেলা, সকালবেলা বলতে কি দুপুরবেলা, ঠিক এগারোটা বারোটা একটার সময় ইট পড়তো, কিন্তু রাতের বেলা কোন রকম ইট পড়েনি।
আচ্ছা,
তারপরে তারপরের দিন, পরের দিন মরিচ পিঁয়াজ আম, তখন সিজনটা ছিল গরমে, মানে এরকম সময় মানে মে জুন এরকম আম এগুলো এসে পড়তো। তো একটা জিনিস, যে আমাদের বাড়িতে জিনিসগুলো পড়তো, বাড়ির লোকজন জিনিসগুলো তুলতো, আমরা আবার রান্না করে খেতাম। তো জিনিসটা শুধু আমাদের বাড়িতে হতো না, আমাদের বাড়ি প্লাস পাশের বাড়ি এবং বাড়িওয়ালা তার বাড়িতেও হতো, এক সেম কেস। ইভেন বাড়িওয়ালার বাড়িটা ছিল কাঠের জানলা, কাঠের জানলা ছিল যেমন এখনকার যেরকম স্কুলের জানলা গুলো আমরা দেখি যে স্লিট দেওয়া কাজ এই ধরনের, তো ইটগুলো প্রত্যেকগুলো ভেঙে যেত। হঠাৎ আমার দাদু বাড়িওয়ালার বাড়িতে যায়, তো বলে যে বাড়িওয়ালা সব সমস্ত কথা বলে, তো এরকম যে আমাকে আমার যে বাগানটা আছে, আমাদের বাড়ির পিছনে আমার বাগান আছে, বিশাল বাগান, তো বাগান অনেক গাছ আছে, তো ওটা বাড়ি আমাদের বাড়ি সব বাড়ি শেষ করে লাগানো পিছনে। তো দাদু যায়, তো দাদুকে বলে যে ভাই এরকম ব্যাপার, আমি গাছটা কাটতাম, তো কাটার সময় কাটার আগের দিন আমাকে স্বপ্ন দেখাইছে যে এইরকম যে গাছটা কাটিস না, কাটে গাছে গাছে আমরা থাকি। তো উনি বলে আমি ওইসব কিছু শুনি না, আমি গাছটা কেটে ফেলি, পরের দিন আমি কেটে ফেলি। তো কাটার পরের থেকে এই সমস্যা, সে বলে যে আমি খেতে পারি না, আমার খাবার নিয়ে যায়, বাড়িতে চাল থাকে না, চাল থাকে না, কিছু থাকে না, তারপর মানে সে বাইরে যাবে, সে জুতা পাচ্ছে না, লাঠি পাচ্ছে না, মানে ওই বাড়ির প্রত্যেকটা লোককে আমার অসুস্থিতার মধ্যে ফেলে দিয়েছে। তার সাথে সাথে আমাদের আমরাও যেমন একটা মানে আমাদেরকে জাস্ট এরকম করে জ্বালাচ্ছে, যে ইট ফেলতেছে, তারপরে আলু পেঁয়াজ এরকম আম, পাশের বাড়িতে সেম কেস। তো এরকম হতে হচ্ছে, তো বাবা হুজুরকে ডাকে, মানে অফিসে যাওয়া আসার কারণে হুজুরকে ডাকে, উনি বাড়িতে এসে বলে যে হ্যাঁ যে এরকম বাড়িতে আছে, তো ওই গাছ কেটে ফেলার কারণে ওই জিনিসগুলো এই ছাদে, আপনাদের বাড়িতে ছাদ, সে ছাদে আসে, তো ছাদে আসার কারণে এই জিনিসগুলো সিমটম গুলো করতেছে গাছটা কাটে, কারণ বাড়িটা তো পুরাই উনার, তো উনার হওয়ার কারণে তো ডিস্টার্বটা আমাদের উপরও মানে আমাদেরকেও ফেস করতে
হচ্ছে,
যে ফ্ল্যাটটা ছিল যেসব লোকছে তাদেরও। এরকম হতে হতে একদিন সন্ধ্যাবেলা যে হুজুরটা সকালবেলা এসেছিলেন, তিনি তো এসে বললেন যে, তো আমার বাবাকে বললেন যে দেখো আজকে আজ থেকে দুদিনের মধ্যে তোমাকে রাত বারোটার পর কেউ একদিন এসে তোমার খুব কাছের লোক এসে চেনা পরিচিত এসে ডাকবে, ডাকবে, তুমি উত্তর নিও না, যে হোক। তো এই কথাটা মানে যখন তিনি বলেছিলেন তখন উনি ছিলেন, আমার বাবা ছিলেন, আমার ছোট ছোট বড় বোন ছিলেন, তো সে কথাটা শুনে তো এসে আমাকে বলে, তো তখন তো আমি ছোট, তখন তো বুঝিনি, আমরা অত গুরুত্ব দিইনি, তো হতেই পারে কেউ ডাকতেই পারে। তো সেই ডেটে মানে দুই দিন পর ডেটে যখন আসলো, আসার পর আমরা ঘরে শুয়ে আছি, তো ঠিক সে সময় বারোটার পরে টাইমটা মনে নাই কেউ এসে ডাকছে আমার বাবার নাম ধরে, যে তিনবার ডেকেছে, কারণ জিনিসটা স্পষ্ট মনে আছে, কারণ যখন আমাদেরকে ডেকেছে, হ্যালো,
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি,
যখন আমাদের ডেকেছে তখন আমরা সবাই ভয় পেয়েছি,
ওকে,
কারণ ডাকার পর আমাদের যে অবস্থাটা হয়েছিল মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। তো আমি দেখলাম যে বাবা চুপচাপ শুয়ে আছে, বাবাও জেগে আছে, তো আমি আমি আর বাবা এক খাটে শুতো, আমার আমার মা আর আমার বোন আর এক খাটে শুতো। তো দেখতেছি সবাই জেগে আছে, মানে সবাই আমরা সবাই ভয় পেয়ে গেছি সেই সময়। তো আমরা এখন কি করবো এই সময়? তো আমাদের সারা রাত তার কোনো ঘুম হলো না। তারপর সকাল হলো, তো যে ডেকেছিল সে হয়েছে তার কন্ট্রোলে ছিল একবারে আমার বাবার বন্ধু, বাবার খুব ক্লোজ বন্ধু তার। তো বাবা তার সকাল তখন তো ফোন ছিল না, তো সকালবেলা উঠে পরের দিন সকালে উঠে মানে সাড়ে ছয়টার মধ্যে সে বেরিয়ে যায় বাড়ি থেকে, বেরিয়ে যায় সে তার বন্ধুর বাড়িতে যায় এবং ধাক্কা দিতে তার ওয়াইফ বেরিয়ে এসে বলে যে সে তো নাই, সে তো পরশু দিন ঢাকা গেছে, সে তো এখন আসেনি, তার আসতে তার অপারেশন আছে একটা, তারপর আসবে। তো কথাটা তো সত্যি হয়েছে, তো এনে বেশ টেনশনে ছিল। তারপর আমাদের বাড়িতে যে ইয়াটা মানে টয়লেটটা ছিল অনেক দূরে, মানে আমাদের যে বাড়ি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ওই দিক দিয়ে মানে অন্তত পক্ষে মানে উঠান থেকে আর মানে উঠান থেকে আরো 200 গজ দূরে হচ্ছে আমাদের মানে টয়লেটটা। তো বাড়ি থেকে যারাই মানে টয়লেটটা পেত, মানে আমার বাবা চাচা ছাদের মধ্যে কাউকে দেখতো ঘুরে বেড়াচ্ছে।
ছাদে
তো ওই জিনিসটা রাখার কারণে যে সমস্যা গুলো হতো সেগুলো বন্ধ হয়ে যায়।
আচ্ছা,
কিন্তু তার বন্ধ হয়ে গেলে সমস্যাটা বাইরের দিকে অন্যদিক দিয়ে সমস্যাটা করতো, যেমন যারা রেখেছিল ওই জিনিসটা ছাদে তাদের গাড়ি ছিল, সেই গাড়ি গুলো সব নষ্ট হয়ে যায়, বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে পড়ে থাকে, এবং একটা একজন মেয়ে বোধহয় বিয়া হতে চলেছে তার ওটাও আটকে যায়,
নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়, তখন আপনারা বাড়িতে ছেড়ে দেন। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা কথা বলছিলাম এতক্ষণ এবং আপনারা শুনছিলেন এবং বেশ ভয়ঙ্কর একটা ঘটনা রাজশাহীর বোসপাড়ায়, এবং বোসপাড়া থেকে আমি এই ঘটনাতে আরো বেশি আগ্রহী হয়েছিলাম যে বোসপাড়ার আরো কিছু ইমেল আমি পেয়েছিলাম এবং তারাও এরকম ধরনের বেশ কিছু ঘটনা জানিয়েছেন যে হ্যাঁ আমাদের এখানে এরকম ঘটনা ঘটে। সো আপনাদের কাছে নিশ্চয়ই এরকম কোন ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমাকে SMS করে জানাবেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার ডাব স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা সাধারণত এই মুহূর্তে আগের পাঠানো ইমেলগুলোই পড়ি, এখন যে ইমেলগুলো পাঠাচ্ছেন সেগুলো আগামী সপ্তাহে পড়া হবে, কিন্তু ইমেলগুলো আপনারা ইচ্ছা করলে বড় ধরনের এরকম ঘটনা যে আপনার এলাকায় যদি এরকম কোন ঘটনা থাকে যেটা আপনি টেলিফোনে শেয়ার করতে চান বা যেটা আপনি রেকর্ড করে পাঠিয়ে দিতে চান বা যেটা আপনি চান যে আমরা পড়ে শোনাই সবাইকে, সেই সমস্ত ঘটনাগুলো আপনি ইমেল করতে পারেন আমাকে, এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot@radiofurti.fm which is bhoot@radiofurti.fm। নিয়ন আমাকে খুলনা থেকে SMS করেছেন, লিখেছেন, ভাইয়া আগে ভূত বিলিভ করতাম না বাট ভূত FM শোনার পর এখন বিলিভ করি এবং মনে হয় যে দেয়ার ইজ সামথিং। আমরা কিন্তু কোনোটাই বলছি না আপনাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করতে বলছি না, দিস ইজ নট আওয়ার জব। এবং অনেকেই বলেন যে ভাইয়া আমরা 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 আসলে কি ভূত বলে কিছু আছে নাকি, উই ডোন্ট নো, এবং আমরা কখনোই এবং আপনারা সবসময় যে বলেন যে ভূত ভূত আসলে কি ভূত বলে কিছু থাকতে পারে কিনা, আমরা কিন্তু কখনো বলি না যে ভূত আছে কি নাই, অনেক প্যারানর্মাল ঘটনা মানুষের জীবনে ঘটে, সেই সমস্ত ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরি। সেগুলো যদি আপনারা বলেন ভৌতিক আমাদের কোনো অবজেকশন নেই, আপনারা যদি বলেন যে না এগুলো ভৌতিক না খুবই নর্মাল কোনো ঘটনা আমাদের তাতেও কোনো অবজেকশন নাই, বাট শুনে যদি একটু আনন্দ পান তাহলে আমরাও আনন্দিত হই, এবং শুনতে কেমন লাগলো এটা সবচাইতে বড় কথা। আর সবচাইতে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের সবসময় নির্ভর করতে হয় আপনাদের পাঠানো ঘটনার ওপরে, এখানে আমাদের কিছু নেই, সুতরাং আপনারা আপনাদের ঘটনাগুলো যেমন পাঠাবেন আমরা তেমনভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারব। সো সেরা সব ঘটনা যে ঘটনাগুলো শুনে সবাই শিহরিত হয় বা যে ঘটনাগুলো শুনে সবাই আনন্দিত হয় সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠানো অবশ্যই প্যারানর্মাল হতে হবে। সুমি লিখেছেন, রোদ হোক অথবা বৃষ্টি হোক অথবা ভয় হোক কিন্তু ভূত FM থেকে ভূত FM কে ছাড়ছি না, আমরাও ছাড়ছি না আপনাকে। নাদিয়া লিখেছেন, ভাইয়া ভূত শো আমার হিট শো, ভয় লাগে আর মজা লাগে, থ্যাংক ইউ সো মাচ, আমরা এটাই চেয়েছি আসলে আপনার কাছ থেকে। বাপ্পি লিখেছেন, আমরা 8 জন রাজশাহীর মণি চত্বরে তারা সবাই মিলে একসঙ্গে 8th floor কোন একটা বিল্ডিং এর 8th floor তারা একসঙ্গে ভূত FM শুনছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জানাচ্ছি ভূত এফ এম এর পক্ষ থেকে। এবং একটু আগে আপনাদের এলাকার একটা ঘটনা আপনারা শুনলেন এবং প্রস্তুত থাকেন চিটাগাং এ যারা রয়েছেন তারা, এবং কিছুক্ষণের মধ্যে আপনাদেরও এলাকার সব ঘটনাগুলো নিয়ে আমরা হাজির হব। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে যদি ইমেইল পাঠাতে চান, আরো একবার বলে দিই যে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, এবং এস এম এস পাঠাতে হবে মোবাইলের মেসেজ এফ এম এ গিয়ে টাইপ করে ফেলতে হবে এস এইচ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। মিন্থ আমাদের এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন ডিজিটাল ঘোষ এবং মানিকগঞ্জ থেকে, এবং তিনি আর আব্বাস একসাথে ভূত এফ এম শুনছেন। এছাড়া আমাদেরকে তাসওয়ার এস এম এস করেছেন, আমাদেরকে আরশাদ এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন সাইমন, রাজীব, অমি এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন রানা ওয়ারি থেকে, এবং এখন তিনি ক্লাস করছেন আর আমাদের শো শুনছেন, এত রাত্রে ক্লাস কেন। আমাদেরকে নাসরিন এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে তার এখনো ভয় করছে না। ওকে, যদি একটা কথা আছে যে এখন যদি ভয় না করে তাহলে আর ভয় করবে না, আপনি নিশ্চিন্ত মনে শুনতে পারেন। এবং সজল আহমেদ আমাদের এস এম এস করেছেন কোনাপাড়া থেকে, আর এছাড়া আমাদের সোহাগ এস এম এস করেছেন আগ্রাবাদ থেকে। সো আমরা এখন আরো একটা ঘটনায় যাব, আমাদের যে সমস্ত গেস্ট রয়েছেন তার মধ্যে প্রথম যে ঘটনাগুলো সেগুলো চিটাগাংয়ের, এবং এরপরে দুটো ভয়াবহ অ্যাক্সিডেন্টের ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শেয়ার করব আপনাদের সাথে। সো আমাদের প্রথম গেস্ট, আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হাই লিসেনার্স, দিস ইজ শাওন।
শাওন, আপনার বাসা কোথায়?
আমার বাড়ি চিটাং, ঢাকায় পড়াশোনা করি।
আচ্ছা, চিটাগাং এর কোথায়?
চিটাগাং ডাউনবাজার।
ওকে, সো আমি কোনদিন আমি চিটাগাং এ গিয়েছি কিন্তু এখনো ঠিক বুঝতে পারছি না কোন জায়গাটা, নিশ্চয়ই চিটাগাং এর সবাই বুঝতে পারছেন জায়গাটা, তাই না? ওকে, সো ঘটনা যেগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কি চিটাগাং এ ঘটেছিল?
ফার্স্ট যেটা কাহিনী বলতে যাচ্ছি ওটা ঢাকায়।
আচ্ছা, আর সেকেন্ড যেটা বলবেন সেটা?
সেকেন্ড যেটা, সেটা আমার গ্রামের বাড়ি চিটাগাং এ।
চিটাগাং এর কোন জায়গায়?
চিটাগাং নোয়াপাড়া, রাউজান নোয়াপাড়া।
রাউজান নোয়াপাড়া। ওকে, তাহলে আমরা কোনটা শুরু করতে পারি বলেন? ফার্স্টে কি ঢাকার ঘটনা শুনবো না ফার্স্টে চিটাগাং এর ঘটনা শুনবো?
ফার্স্টে চিটাগাং একটা দিন।
ওকে, সো আপনি যেহেতু চিটাগাং এর, চিটাগাং এর ঘটনাটা আমরা আগে শুনি। ওকে প্লিজ।
সেটা ক্লাস ফাইভ এর, ফাইভে পড়ি তখন। ক্লাস ফাইভ এর পড়া বর্ষাকালীন সময় কাহিনী,
মানে এরকম সময়,
এরকম সময়।
ওকে,
তখন আমার মামার বাড়ি থেকে বাবার বাড়ি বেশি হলে 1.5 কিলোমিটার দূর, তো দুটো রাস্তা, একটা কাঁচা রাস্তা আর একটা পাকা রাস্তা। তো আমি কখনো পাকা রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম, যদি আসা যাওয়া করতাম কাঁচা রাস্তাটা দিয়ে আসা যাওয়া,
শর্টকাট হতো,
শর্টকাট না একই,
বাট
আমি ওটা দিয়ে আসা যাওয়া করতে পছন্দ করতাম। তো আগে ওই সময় আসতেছিলাম, তো ওখানে আমাদের বাড়ির সামনে, একদম বাবার বাড়ির সামনে দিয়ে একটা খাল বয়ে গেছে। তো কাঁচা রাস্তা হোক পাকা রাস্তা হোক, ব্রিজ দুইটা পড়বেই, পাকা রাস্তার উপর পাকা ব্রিজ, কাঁচা রাস্তার উপর বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকোর আরো কিছুটা সামনে একটা বুদ্ধিস্টদের গ্রেভিয়ার্ড, সাথে হিন্দুরা হয়তো বললে চিনবেন শাবগলা টাইপস, এটা জাস্ট একটা বৃক্ষকে মা হিসেবে পূজা দেওয়া হয়।
ওকে,
তো ওই জায়গাটাই যখন ওই বটগাছ তলায় আসলাম তখন মানে হঠাৎ করে ভয় লেগে উঠছে। আমি এতদিন যাবো আসা যাওয়া করতেছি, ওই জায়গাটা দিয়ে কখন আমার ভয় লাগে না।
ওকে,
ওই দিন হঠাৎ করে ভয় লেগে উঠছে, দেন ভয় লাগতেছে, মন চাইতেছিল যে মানে পিছনে ফিরে আমি আমার মামার বাড়ির দিকে ব্যাগ দিই, বাট মামার বাড়ি দিয়ে ব্যাগ না দিয়ে আমি আমার বাবার বাড়িতে আসার জন্য বেশি ইয়া করতেছিলাম। মনের জোরে, অনেকটা মনের জোরে আমি বাবার বাড়ির দিকে আবার রওনা দিই। দেন যেতে যেতে বাসের সাঁকোর কাছে যাই, বাসের সাঁকোতে উঠি, মোটামুটি মিডল পর্যন্ত যাওয়া পর্যন্ত কোনো কিছুই হয়নি, মানে নর্মালি ভয়টাই পাচ্ছে। মিডলে যাওয়ার পর হঠাৎ বাসের সাঁকো অস্বাভাবিক রকম, প্রচুর অস্বাভাবিক রকম, মানে একটা খালের নিচে অনেক সময় ভূমিকম্প হয়ে যায় এই টাইপের, যা অনেক অনেক জোরে নাড়াচাড়া করে যে মানে বাসের সাঁকোটাই পার হইতে পারবো না, এই অবস্থা। যে ওই বয়সে একটা ছেলে ওই বাসের সাঁকো পার করতে বেশি তো বেশি 5 মিনিট লাগে, বেশি হলে ওই বাসের সাঁকো ওই মিডল পর্যায় থেকে আমার থেকে পার হইতে লাগছে আধা ঘন্টা।
ওকে,
আধা ঘন্টা লাগার পর দেন তাও আমি পার হলাম, কোনো পার হয়েছি। পার হওয়ার পর তখন অবভিয়াসলি বর্ষাকাল, তারপরে তো বিলই পরে, বিল পর, বিলের পর রাস্তা, রাস্তার পর যেন আমাদের বাড়ি। বিলের মধ্যে পানি জমে আছে গোড়ালির কিছুটা উপর, তো পানি দিয়ে হেঁটে যাচ্ছি। সেভারাল টাইম আমার পাশে বা আমার পিছনে কেউ একজন পানির উপর হাঁটলে ছপ ছপ একটা অবস্থা, আমার নিজের পায়ের অবস্থা শুনবো আমি, আমার পিছনে কেউ একজন হাঁটতেছে ওর পায়ের অবস্থা আমি শুনবো, স্বাভাবিক। তো ওই সময় ওই এত ওটা তো ফাঁকা জায়গায় দেখা যায় মোটামুটি, তো ওই রাস্তা দিয়ে হাঁটতাছি, আমার ছপছপ আওয়াজের সাথে আরেকটা ছপছপ আওয়াজ আমি শুনতেছি
এবং আপনার মনে হচ্ছে যে পেছনে কেউ একজন
হাঁটছে। আচ্ছা, আমি বারবার পিছনে থাকাচ্ছি, বারবার পিছনে থাকাচ্ছি, কেউ নাই। দেন বাড়ির রাস্তার দিকে যাওয়ার সময় একটা হিন্দুদের পারিবারিক গ্রাভিয়ার্ড, গ্রাভিয়ার্ড নতুন নতুন কবর এটা, তো ওদের নতুন কবর পুরনো শেষ হলে বোধ হয় এক সপ্তাহ না কয়দিন পর ওটা বেড়া দেওয়া হয়।
আচ্ছা,
চারটা বাঁশ খুঁটি হিসেবে ইউজ করে বেড়া দেওয়া। তো একটা নতুন গ্রাভিয়ার্ড, সরি নতুন কবর, তো নতুন কবরের ওই মানে বাঁশ দেওয়া আর কি, বাঁশের বেড়া দেওয়া। তো তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, তো চার বাঁশের উপর, চার বাঁশের উপর চারটা মোমবাতি বসানো।
আচ্ছা,
চারটা মোমবাতি বসানো, এত বৃষ্টির মধ্যেও ওই মোমবাতির উপর পানি পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে, যত বৃষ্টির ফোঁটা পড়ে তত ঘন ঘন করে ধরে ওঠে,
আরো নিচ্ছে না বৃষ্টির মধ্যে মোমবাতি গুলো জ্বলে ছিল। আচ্ছা,
ও দেখে আমি ভয়ে দৌড় দিই, সাথে আমি আমার পায়ের আওয়াজ বেড়ে গেছে, পিছন দিয়ে পায়ে পিছনে ছপছপানি আওয়াজ বেড়ে গেছে। দেন কোন রকম রাস্তায় উঠে রাস্তা দিয়েও দৌড়াচ্ছি, ঠিক একই আমার পিছনে ধূপ ধূপ কে একজন দৌড়াচ্ছে এটা বুঝতে পারতেছি, আমি বারবার পিছনে থাকাচ্ছি, বাট নাই, কেউ নাই, ঠিক আছে। দেন দৌড়ে আমি আমাদের বাউন্ডারির ভিতরে এসে বাড়িতে চলে আসি, দৌড়ে বাড়িতে চলে আসি। দেন স্বাভাবিক হিসেবে মেনে নিতাম যদি ওই সময় আমি আর কিছু না শুনতাম, ঠিক আছে। আমাদের পারিবারিক পুকুর আছে, ওটা প্রায় রাস্তার পাশে, রাস্তা থেকে দেখা যায়।
আচ্ছা,
তো আমার সাজো চাষি পুকুরের ঘাটেই ছিল, তো পুকুর ঘাট থেকে আসছে, এসে দেখে আমি বাড়িতে আসছি, বলছে শান্তি আসছোস, বলতে হ্যাঁ আসছি, বলছে তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে,
হঠাৎ করে জিজ্ঞেস করলো
তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে,
তখন আপনার কেমন?
এটা আমার মনে তো পুরো ধাক্কা খাওয়ার মতো একটা অবস্থা, যে আমি উনাকে কিছুতেই বলতে পারতেছি না, যে মানে আমি অ্যাকচুয়ালি পিছনে কাউকে দেখি নাই, আমি ভয়েই দৌড়াইছিলাম।
আপনি ভয়ে দৌড়িয়েছিলেন এবং আপনার তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপছপ করে আসছে,
ছপছপ
করে প্রথমে যখন হাঁটছিলেন তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপছপ শব্দ করে হাঁটছে, কিন্তু আপনি বারবার করে চেক করার জন্য পেছনে তাকিয়েছেন এবং কাউকে দেখতে পাননি। এবং যখন আপনার শেষ চাচি বললেন তখন ব্যাপারটা হলো এরকম যে আসলে পেছনে কেউ একজন ছিল যাকে ঠিক আপনি দেখতে পাননি, একটা মেয়ে যাকে আপনার শেষ চাচি দেখেছেন, তখন কেমন লেগেছে?
তখন ওঠা তো মানে ভয়েরই, আর তখন ক্লাস ফাইভে,
মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত, মানে এই ধরনের ঘটনা খুব কম শুনেছি আসলে, যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে যে পেছনে একজন থাকবে, মানে আপনি দেখেন নাই কিন্তু অন্য কেউ একজন দেখছে। এবং আপনার দ্বিতীয় যে ঘটনা সেই ঘটনাটা ঘটেছে ঢাকায়, তাই না? ঢাকায় আপনি একটা হোস্টেলে থেকে পড়াশোনা করেন এবং সেইখানে এই ঘটনা ঘটেছে। এটা কতদিন আগের ঘটনা?
এটা ডিসেম্বর মাসে 2010।
আমরা
হোস্টেল থেকে যারা পড়াশোনা করি প্রত্যেকটা হোস্টেলেই রাতের বেলা মানে ফ্রি, রাতের বেলা পড়াশোনার পর ফ্রি থাকলে ছেলেরা কাট খেলে, তো ওই দিনও আরেক ফ্রেন্ডের রুমে কাট খেলতে যায় আর কি। তার আগে বলতে আমার হোস্টেলে আমার রুমটা তিনজনের, আমার রুমমেট দুইজন বাড়িতে ছিল, আমি ওইদিন হোস্টেলে একলাই ছিলাম।
ওকে,
তো কার্ড খেলতে খেলতে আড়াইটা বেজে গেল, আড়াইটা বাজার পর আমি রুমে আসছি, রুমে এসে শুতে শুতে তিনটা বেজে গেছে। দেন শোয়ার পর আমার রাতের বেলা আমি সাধারণত ঘুমাই না, জাগায় থাকি, তো ওই দিনও রাতের বেলা এসে ঘুমানোর ট্রাই করতেছি, বলতে গেলে চোখ বন্ধ করে আসি। তো যাওয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পর, চোখ বন্ধ করে 10-15 মিনিট পর শুনতেছি আমার রুমে একসাথে অনেকজন মিলে কথা বলে, জাস্ট লাইক একটা সবাই গেলে যারা মানে একসাথে অনেকজন যেরকম করে কথা বলে এই টাইপের।
আচ্ছা, মানে অনেক মানুষের,
অনেক মানুষের।
ওকে,
ওই আওয়াজ চাপাই আমি আমার মার কণ্ঠ শুনতে পাচ্ছি।
আচ্ছা,
আমার মা যদি এখন শুনে থাকেন তো বলতে পারবে। আমি মাকে একদম পরের দিন সকালবেলায় ফোন করছিলাম।
আচ্ছা,
কাহিনী।
ওকে, তো যারা মানে সাধারণত বিভিন্ন ঘটনা শুনে মনে করেন যে অনেকে হয়তো এমনি মানে কি বলবো যে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছে, তাদের জন্য বললাম যে হ্যাঁ, তার মা ওই ঘটনাটা জানে। তারপর আমরা ঘটনায় চলে যাই প্লিজ।
তারপর একসাথে অনেকজন মানুষের গলার আওয়াজ, দেন ওই আওয়াজ চাপাই মার আওয়াজ শুনতেছি যে সাউন্ড ওট ওট। ঠিক আছে, মানে মা ডাকার চেষ্টা করতেছে, আমাকে জাগাবার চেষ্টা করতেছে, বাট আমি চোখ বন্ধ করে আছি কিন্তু সম্পূর্ণ সজাগ।
আচ্ছা,
দুইটা কথা আপনাকে মেবি আমি ইমেইলে পাঠিয়েছিলাম, আমার লাইফে কোনো সময় আমি হ্যালুসিনেশনে ভুগিনি, কখনো বোবায় ধরেনি।
আচ্ছা, কখনো বোবায় ধরে নাই, এ ধরনের ঘটনা ওইটাই প্রথম মানে এরকম রাতের বেলায়।
আচ্ছা, তারপরে তো হঠাৎ করে মা ডাকার আওয়াজে হবে পাঁচ ছ মিনিট পর, দেন আমি জাস্ট ফিল করতেছি আমার পা কে একজন খুব জোরে চেপে ধরছে, পায়ের একদম নিচের অংশে গোড়ালের কিছুটা উপর, দেন আরেকটু উপর চেপে ধরছে। তো আমি চোখ আলতো ভাবে খুলছি, পুরোপুরি খুলনি, ভয় লাগতেছে।
আচ্ছা,
যখন আমার হাঁটুর উপর হাত দিয়ে চেপে ধরছে, তখন আমি সাথে সাথে চোখ খুলে উঠে বসি। উঠে বসার পর দেখি আমার হাঁটু দুইটা সাদা হাত, হাতের জাস্ট গোড়ালি থেকে কোনই থেকে দুইটা হাত আমাকে চেপে ধরে আছে। আমি উঠে বসার সাথে সাথে হাত দুইটা ডিসঅ্যাপিয়ার হয়, চোখের সামনে ডিসঅ্যাপিয়ার হয়।
ওকে,
তো আমি তো মানে ভয় ওঠা, মানে জানি না এই টাইপের কেউ যদি পড়ে থাকে ওই বলতে পারবে যে আসলে ইনসিডেন্টটা কিরকম ছিল, ওই মুহূর্তটা আসলে কি
না, ওই মুহূর্তটা অনেক ভয়। আপনি যখন ঘুম ভেঙে হঠাৎ করে জেগে উঠে যে দেখেন যে আপনার গোড়ালি চেপে আছে দুটো হাত, তারপরে সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, তাহলে যথেষ্ট ভয় লাগারই কথা। এবং এই ঘটনাকে আপনি বাসায় তো পরের দিনই ফোন করে জানিয়েছিলেন,
বাসায় একদম
পরে আপনি কারো সাহায্য নেননি বা কারোর সাথে কথা বলেননি, মানে মানে পরে যদি আর এই সমস্যা আবারও কি ঘুরে আসছিল নাকি আপনি কারো সাহায্য নিয়েছিলেন?
অ্যাকচুয়ালি কারো সাহায্য নিইনি, কজ ছোটবেলা থেকে আমার সাথে এটা পর অনেক কাহিনী হয়ে আসছে। ইভেন আমি সাড়ে তিন বছর বয়সে একবার পানিতে পড়ে গেছিলাম, তো আমি লাইফে 12 ইয়ার্স পঁচেছি।
আচ্ছা,
বারো বছর।
সো এরকম ঘটনা আপনার সাথে অহরহই ঘটে থাকে, বাট এই যে বোবা টোবা বা এরকম ধরনের ঘটনা কোনোদিন কখনো হয় নাই। ওকে, সো চিটাগাং এ যারা রয়েছেন তারা নিশ্চয়ই শুনলেন যে চিটাগাং এবং ঢাকার একটা ঘটনা আমরা বললাম। আর আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, আমাকে শামীম, নাসিম, রেজা তারা সবাই রাজশাহী থেকে লিখেছেন, রাজশাহী হাজি ভবন থেকে, এবং তারা বলছেন যে রাতের বেলায় বাথরুমে যাওয়া খুব প্রবলেম হয়ে যায় ফুট এফএম শুনলে। অলরাইট, আমাকে প্রিন্স বরিশাল থেকে লিখেছেন এবং তারা মেসের ছাদে বসে 37 জন একসাথে নাকি মোবাইল দিয়ে ফুট এফএম শুনছেন। আমাদের সাথে রয়েছেন দিয়া, এবং দিয়া বলেছেন যে কোনো প্রবলেম হলে আমাকে একটা মানে তার সাথে কন্ট্যাক্ট করতে বলছেন সম্ভবত। মুক্তাদির খান খুলনা থেকে লিখেছেন যে শোলপুর ভাইয়া ভয় পাচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, ভয়, আচ্ছা তিনি যেটা বলছেন যে ভয় পেতে ভালো লাগে, ভয় পেয়েছেন কখনো? আমি অহরহই ভয় পাই। আর রেজাউল আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন, লিখেছেন যে সিলেট থেকে বলছি, আমার স্টুডেন্ট আচ্ছা এবং আচ্ছা তার স্টুডেন্ট এবং তারা হচ্ছে সাকিব সহ তারা শুনছেন। ইমন সিলেট থেকে এসএমএস করেছেন এবং তার তিনি ভূত এফএম এনজয় করছেন জানিয়েছেন, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। ইপু আমাদের চিটাগাং থেকে এসএমএস করেছেন, ভূত এফএম আমার খুব ভালো লাগে, আমরা 3 বোন একসাথে ভূত এফএম শুনছি আর খুব এনজয় করছি। অলরাইট, এছাড়াও উপমা লিখেছেন রাজশাহী থেকে যে হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? ইয়েস আই এম ফাইন। এবং তিনি লিখেছেন যে আই এম গেটিং, আচ্ছা তিনি একটু ভয় পাচ্ছেন এবং তিনি বলছেন যে আই লাইক দিস প্রোগ্রাম অ্যান্ড আই এম এ রেগুলার লিসনার, প্লিজ রিড মাই এসএমএস। আমি রি আউট করে ফেলেছি, অ্যান্ড যারা এসএমএস পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে চলে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়াও লিটল বার্ড আমাদের এসএমএস করছেন ফেরারি কিং, আজকে তিনি ফার্স্ট ভূত এফএম শুনবেন, সো ওয়েলকাম টু ভূত এফএম। এছাড়াও সালু আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আসিফ, আর আরাফাত যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, রিয়াজ আমাদের এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাদেরকে রাসেল সারওয়ার এয়ারপোর্ট চিটাগং থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি রাজু এসএমএস করেছেন অন্তরা আজিমপুর থেকে, কাল এক্সাম, তারপরেও ভূত এফএম শুনছেন। এবং অনুপ আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন যে পড়ালেখা নিয়ে কোনো ঘটনা আছে, এরকম কিছু একটা বলতে চেয়েছেন। আর এছাড়াও সুজন দেখতে পাচ্ছি, সুজন আরমানি টোলা থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিফাত রাজশাহী থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ফাহিম যাত্রাবাড়ি থেকে, নাসির উদ্দিন মোহাম্মদ রিপন কক্সবাজার থেকে, কক্সবাজার চকরিয়া থেকে, এবং আমাদের সাথে নতুন তিনি জয়েন করেছেন জয় রাজশাহী থেকে এসএমএস করেছেন। এই সমস্ত অনেকগুলো এসএমএস আমরা এখনো দেখতে পাচ্ছি এবং অনেকে হয়তো এসএমএস পাঠাতে যাচ্ছেন, আপনারা এসএমএস পাঠাতে থাকুন। আর এর মাঝখানে আমরা একটা ছোট্ট ব্রেক নেই, ব্রেকের পরে আবারও ফিরে আসছি, সো স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। যারা ইমেল করতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেস আরো একবার জানিয়ে দিচ্ছি, শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল। রাত 12:42 এখন ঘড়িতে, আর এই মুহূর্তে আমরা একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি, আর সেই সাথে পাচ্ছি আপনাদের এসএমএস। আমাকে একটু আগে দেখতে পেলাম যে মোতালেবুর রহমান এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ফ্রাইডে নাইট ইজ দ্য বেস্ট নাইট ইন দ্য উইক। ওকে, আর আমার কাছে তিনি লিখেছেন, আমার কাছে আরও লিখেছেন শাহরিয়ার শাহরিয়াবিদ, আচ্ছা রাসেল সম্ভবত আমি ঠিক বুঝিনি নামটা, সিলেট থেকে এসএমএস করেছেন, সিলেটের বড় লেখা থেকে তিনি এসএমএস করছেন, ভূত এফএম শুনছেন ভালো লাগছে। অনি লিখেছেন মগবাজার থেকে, আজকে অনেকদিন পর ভূত এফএম শুনছেন, আশা করছেন যে আগের মতো এই ভয় পাবেন। আসলে বেশি বেশি করে ভয় পেতে পেতে এখন এরকম হতে পারে যে ভয়টাকে আপনারা ধীরে ধীরে কি বলবো যে ভয়টাকে না পেতে শিখে যেতে পারেন, মানে বেশি বেশি করে রেগুলার শুনতে থাকলে যেটা হয় যে সাহসী হয়ে ওঠে মানুষ, তাই না? বাকের ভাই আমাদের এসএমএস করেছেন ফ্রম চিটাগং থেকে। এছাড়া আমাদেরকে ইমরান এসএমএস করেছেন আমাদেরকে, এবং তারা পাঁচ বন্ধু মিলে একসাথে ভূত এফএম শুনছেন, আর তিনি বলেছেন যে আমার আপনার ভয় লাগে কি, হ্যাঁ আমার তো ভয় লাগেই এবং আরো বেশি ভালো লাগে যখন আপনাদেরও ভয় লাগে। আর ফয়সাল বরিশাল থেকে লিখেছেন ভাইয়া ভূত এফএম কোনোদিন মিস করিনি, ভূত এফএম এর প্রতিটা পর্ব আমি শুনি এবং আজকে ফার্স্ট এসএমএস করলাম, থ্যাংক ইউ, আপনার ফার্স্ট এসএমএসটি আমি পড়ে ফেলেছি। মিহির লিখেছেন বসুন্ধরা থেকে যে ভূত এফএম আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর কিং অব দ্য ওয়ার্ল্ড লিখেছেন ফ্রম বরিশাল, ভূত এফএম শুনে আমার ভালোই লাগে, থ্যাংকস রাসেল ভাই, আরো ভয়ঙ্কর কিছু শুনান, ট্রাই করব আরো ভয়ঙ্কর কিছু শোনানোর জন্য। এই মুহূর্তে যারা ইমেল করেন আমাকে, সেরকম একটা ইমেল আমার কাছে রয়েছে যে ইমেলটি আমি পড়তে চাচ্ছি এবং আমাকে এসএমএস করেছেন, ইমেলটি করেছেন, হাই আই অ্যাম জুলকার, জুলকার মামুন ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন যে আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসনার, আমার জীবনের কিছু চরম অভিজ্ঞতা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার জীবনের, আচ্ছা, এবং তিনি বলেছেন আমি বর্তমানে চিটাগং এর লালখান বাজারে থাকি, যখন আমরা প্রথম এই জায়গায় আসি তখন আমাদের এই জায়গাটি ছিল খুবই নোংরা, প্রচুর ময়লা ছিল এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে কোমর সমান ঘাস ছিল এখানে, বলা চলে যে পুরো এলাকাটাকে ডাস্টবিন, কোনো ঘর না থাকার কারণে আশেপাশের বিল্ডিং থেকে আমাদের জায়গাটাকে ময়লা ফেলা, আমাদের জায়গাটাতে ময়লা ফেলা হতো, তো আমরা এখানে আসার পর সবকিছু পরিষ্কার করে জায়গাটাকে জায়গাটাতে বাড়ি বানাই। একটা কথা বলে রাখা ভালো, আশেপাশের আর আশেপাশের অনেক জন বলত যে 1971 যুদ্ধের সময় নাকি পাক হানাদাররা এই জায়গায় মানুষ মেরে গণকবর করে পুঁতে, মানে গণকবর করে রাখত আর কি, যদিও বাড়ি তোলার সময় কিছুই পাওয়া যায়নি। যখন আমরা লালখান বাজারে আসি তখন আমি ক্লাস ফাইভের স্টুডেন্ট, হঠাৎ একদিন সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেলে আমি ও আমার আম্মা বসেছিলাম, কারেন্ট না থাকার কারণে মোমবাতির আলোতে আশেপাশে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিল না, সন্ধ্যায় মাগরিবের আজান দিচ্ছিল, তখন আমি দেখি আমাদের উঠান দিয়ে খুবই উজ্জ্বল সাদা রঙের একটা শ্যাডো পূর্ব দক্ষিণ সাইড হতে উত্তর পশ্চিম সাইডে চলে যাচ্ছিল। আমি যেহেতু দরজার পাশে বসেছিলাম ক্লিয়ার দেখতে পেলাম এবং আমার থেকে পাঁচ ছয় হাত দূরে ছিল সেই জিনিসটা। আর যেহেতু সব দিকে বাউন্ডারি ওয়াল ছিল, বাহিরের মানুষ আসার প্রশ্নই আসে না। যেহেতু আমি ছোট ছিলাম বুঝতে পারিনি, শুধু দেখলাম একটা লাশকে যদি কাফনের কাপড় পরিয়ে একটা লাশকে কাফনের কাপড় পরালে যেমন লাগবে ঠিক তেমন ছিল। আর পা মাটিতে টাচ করা সত্ত্বেও দেখছিলাম যে ওইটা ভেসে ভেসে যাচ্ছে, মানে পা মাটিতে ছিল বাট মনে হচ্ছিল যে ভেসে ভেসে মনে হয় যাচ্ছে। ঘর অন্ধকারে পুরো একটা উজ্জ্বল ঘোর অন্ধকারে পুরো একটা উজ্জ্বল সাদা রঙের শ্যাডো ক্লিয়ার দেখতে পেলাম। ওইটা এত আস্তে যাচ্ছিল যে আমার চোখের সামনে প্রায় তিন চার সেকেন্ড ছিল। চিৎকার করে আম্মাকে বললাম, এটা কি দেখো আম্মা। অবশ্য ততক্ষণে তিনি আর সেটা দেখতে পাননি বাট বুঝতে পেরেছিলেন, কিন্তু আমাকে কিছু বলেননি। তুই ভুল দেখেছিস, বুঝতে পারলাম না ভালো জিনিস দেখলাম নাকি খারাপ জিনিস দেখলাম। আম্মা অবশ্য পরে বলেছে, কজ তখন যদি বলতো আমি আরো বেশি ভয় পেতাম, আমাদের জায়গাটা খারাপ কিছু একটা আছে তা প্রথম বুঝে উঠতে পারেন আমার আম্মা। উনি যখন খাটে ঘুমাতে যেত মাঝে মাঝে নাকি খাট নিচ থেকেই জোরে জোরে কেঁপে উঠত। প্রথম প্রথম বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারতেন। আমার বড় ভাইয়াও মেজো ভাইয়া কেউ রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মাথায় টোকা দিয়ে ডিস্টার্ব করত কেউ, কিন্তু যখন আমাদের বাসায় মেহমান আসত তাদের অবশ্যই ডিস্টার্ব করা হতো, মানে এটা মাস্ট ছিল যখন কোনো মেহমান বাসায় আসবে তখন তাদের ডিস্টার্ব করা। যেমন একদিন আমার ছোট খালা বেড়াতে আসলো, তিনি যখন দুপুরের দিকে ঘুমাতে গেলেন হঠাৎ করে খাট কেঁপে উঠল। আর এক খালা রাতে ঘুমানোর সময় মাঝরাতে মুখের ওপর বালি ফেলেছিল কেউ। আমার এক দুলাভাই বেড়াতে আসলেন রাতে, তার গায়ের ওপর টেবিল ফ্যান ফেলে দিতে চাইল কেউ একজন। আবার একদিন আমার খালাতো বোনকে এমন জোরে থাপ্পড় মারল যে সে মাঝ রাতে জোরে জোরে কাঁদতে লাগল। যখন আমরা উঠলাম তখন সে শুধু বলল যে কালো একটা শ্যাডো দেখতে অনেক লম্বা, মনে হচ্ছে গায়ে কালো লম্বা লোম আছে, ওইটা তাকে থাপ্পড় মেরে গেল এবং তার গলা টিপে ধরতে চেয়েছিল। এই ধরনের ছোট ছোট অনেক ডিস্টার্বেন্স ছিল বাসায়। তবে যে বড় দুটি প্রবলেম আছে তার একটি এখন বলছি। আমাকে একবারই ডিস্টার্ব করছিল, মেবি 2000 বা 2001 এর ঘটনা। আমি তখন 9-10 এর স্টুডেন্ট হব, তো আর সেটা ছিল স্মরণীয় একটা ঘটনা। রাত তখন প্রায় 3টা বাজে, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার কানের পাশে ঘুঁ ঘুঁ শব্দ শুনতে পেলাম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। কয়েকটা শব্দ শোনার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ঘুম ভাঙলেও আমি চোখ খুলিনি। 2-3 সেকেন্ড পর আমি যখন চোখ খুললাম দেখি আমার ফেস থেকে 6-7 ইঞ্চি ওপরে একটা বিরাট বড় মাথা হালকা আলোতে দেখতে পেলাম। ওইটা শুধু একটা মাথা, কোনো শরীর নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা মাথা, দেখতে পুরো বানরের মতো, কোনো বডি নাই। আর মাথাটা অনেক বড়, মানুষের 4টা মাথা এক করলে যত বড় হবে ঠিক তত বড় ছিল। চোখগুলো দেখতে লাল, আগুনের মানে আগুন জ্বলছিল মনে হচ্ছিল, দুইটি বড় বড় দাঁত এবং ওপরের চোয়ালে ওই মাথাটা এত বড় হাঁ করল যে আমার পুরো মাথা তার মুখ দিয়ে ঢুকে যাবে এরকম মনে হচ্ছিল। আমি ততক্ষণে বুঝতে পারিনি, তাই ভয়ও পাইনি। ভাবছি আমার মেজো ভাইয়াকে হয়তো বোবা ধরেছে আর সে আমার গায়ের ওপর পড়েছে। আমার পুরো শরীর আর একটু শক্তি নেই যে এবং আমি নড়তে পারছিলাম না। এইভাবে 2-3 সেকেন্ড যখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, দেখলাম ওই মাথাটা আস্তে আস্তে মানে জাস্ট ভ্যানিশ হয়ে গেল এবং তারপর আমি শক্তি ফিরে পেলাম এবং আমি ফিল করলাম যে ওই খারাপ জিনিসটা আমার বাম হাতটাও চেপে ধরেছিল। ওইটা ইনভিজিবল হওয়ার পর আমার পূর্ণ সেন্স ফিরে আসে এবং বাম হাতে ব্যথা অনুভব করি, কিন্তু তখন বুঝিনি। যখনই বাম দিকে ফিরে দেখি যে আমার মেজ ভাইয়া অন্যদিকে ফিরে ঘুমাচ্ছে, তখনই সাথে সাথে আমার পুরো শরীর ঘাম মানে ঘেমে উঠতে শুরু করলো। বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি হয়েছে। সাথে সাথে কাঁথা গায়ে শুয়ে রইলাম আর দোয়া পড়ছিলাম। পরে যখন ফজরের আজান দিল, তারপর মানে ঘুমিয়ে পড়লাম আর কি, এবং সকালে উঠে সবাই ঘটনাটা খুলে পড়লাম। আর নিজ থেকে কেন জানি মনে হলো যে ওই খারাপ জিনিসটা আমাকে ভয় দেখাতে চেষ্টা করেছিল, কিন্তু অতক্ষণ আমি যখন একদৃষ্টি তাকিয়ে রইলাম, হয়তো আমার চাওয়া দেখে সে হয়তো উল্টো ভয় পেয়েছিল বা এরকম কিছু একটা মনে হয়েছিল তার। বাট পরে আর কোন ধরনের কোনো ঝামেলা হয়নি। তার এরকম আরো অনেক ঘটনা আছে এবং এই ঘটনাগুলো আমি বলবো। যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ইমেইল করতে পারেন, আর ইমেইল করার অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এখানে আপনি ইমেইল করতে পারেন bhootfm@radiofurti.fm। অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ যে ফোন নাম্বারটিতে আপনাকে রিচ করা যাবে, আপনি সেটাও গল্পে উল্লেখ করবেন অবশ্যই আপনার স্টোরিতে, যে আপনি চাচ্ছেন যে এটা স্টুডিওতে এসে শেয়ার করতে নাকি আপনি চাচ্ছেন যে এটা পড়ে শোনানো হোক। এনিওয়েজ, আমাদের কাছে আরো বেশ কিছু SMS চলে এসেছে। সিলেট থেকে আদনান ভূতের এবং আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ভূত FM এর কোনো কিছুই মিস করেন না। শারমিন লিখেছেন ঢাকা থেকে, ভাইয়া আই লাইক দিস ভূত FM। এবং আমাকে SMS করেছেন ইমরান এবং তিনি বলেছেন কেন তার SMS পড়া হয় না, আমি তার SMS টি পড়ে ফেলেছি। মোমিন নাম্বার আমাদেরকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন ভূত আকিব 007, আমাদেরকে SMS করেছেন মোহন ফ্রম সিলেট এবং আমাদেরকে SMS করেছেন পুষ্প। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন দোলন লিওন, SMS করেছেন সোহাগ, আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রায়হান আলমগীর ফ্রম টিকাপাড়া রাজশাহী এবং আজ থেকে তিনি ভূত FM শোনা শুরু করেছেন। ওয়েলকাম টু ভূত FM। এছাড়াও আমাদেরকে এবং অবশ্যই আপনারা জানাবেন যে ভূত FM কেমন লাগছে, কি করলে আরো ভালো হয়, এগুলো অবশ্যই আমাদেরকে ইমেইল করে বা SMS করে জানাবেন। এছাড়াও লিটন ধার আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন, রেগুলার লিসনার তিনি আমাদের। আমাদেরকে SMS করেছেন রাফিয়া, SMS করেছেন আমাদেরকে মারওয়ান সিলেট থেকে, এনামুল হক আমাদের SMS করেছেন বাগমারা থেকে। এছাড়াও এনামুল হক আমাদের এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাভিয়া ঢাকা থেকে। তানিয়া চিটাং থেকে SMS করেছেন এবং তিনি প্রতি শনিবার রাত্রে ঘুমোতে পারেন না ভূত FM শোনার পরে, সেটা আমাদের জানিয়েছেন। আমাদের কিছু করার নেই, ভূত FM চলবেই। মৌতুষি আমাদের SMS করেছেন আরমানিটোলা থেকে। এনিওয়েজ, আমরা একটু আগে শাওনের কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম। শাওন বড়ুয়া আমাদের ঘটনা বলছিলেন একটা, এবং শাওন বড়ুয়া স্টিল আমাদের স্টুডিওতে রয়েছেন এবং শাওন বড়ুয়ার সাথে তার ফ্রেন্ড রয়েছেন এবং সেই ফ্রেন্ডের সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা একটু বলবেন।
ডিয়ার লিসনার, আমার নাম সাগর, সাগর চাকমা আমার নাম, রাঙ্গামাটি থেকে আমার হোম টাউন।
আপনি রাঙ্গামাটি কোন জায়গায় থাকেন?
রাঙ্গামাটি এটা হসপিটাল রোড।
ও, হসপিটাল রোডে থাকেন। ওকে, সো আপনি বলছিলেন যে আপনি একটু আগেই বলছিলেন আমাকে যে আপনার একটু আগে শাওন যে ঘটনাটা বললো, একই টাইপের ঘটনা আপনাদের ওখানে আরো ঘটেছে।
জি,
কিরকম হয়েছিল সেটা?
আমরা তিনজনে একসাথে থাকি, মানে তিনজনে আমরা রুমমেট। তো ফার্স্ট মানে শাওনের আগে মানে আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে শমিকের সাথে। তো এরকম যে শমিক ওই দিন ঘুমাচ্ছিল, মানে প্রায় একই টাইমে আমরা ঘুমাই সবাই একসাথে, কিন্তু ওই দিন সম্ভবত শাওন ছিল না, মানে আমরা শুধু জাস্ট দুইজন ছিলাম। তো ওই দিন শমিক মানে ঘুমাচ্ছিল, ঘুমে ও ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে একটা লম্বা একটা মানুষ, মানে লোমটম সহ মানে লম্বা, মানে প্রায় দেয়ালের উপরে, দেয়ালের কাছাকাছি। তো সে মানে একটা কাছি টাইপের একটা নিয়ে ওর পায়ের দিকে কাটতেছে, মানে প্রায় মানে ঘা করার জন্য মানে ডাক দিতেছে, কিন্তু ও জাস্ট এটা জাস্ট কিন্তু ফিল করতে পারতেছে না, মানে ও ঘুমের ঘরে মানে জাস্ট এটা ইয়ে করতেছে। তো পরের দিকে সকালবেলা যখন ও ঘুমের থেকে উঠছে, তো সে দেখে যে মানে তার পায়ের ওখানে মানে দাগের চিহ্ন ঠিকই রয়ে গেছে
এবং একদম মানে সকালবেলায় উঠেও দাগ দেখতে পেয়েছিল এবং আপনারা দেখতে পেয়েছিলেন সেটা, যেটা সে রাত্রেবেলা একা এক্সপিরিয়েন্স করেছে সেটা সকালবেলাতেও ছিল।
জি, তারপর সকালবেলা আমাদের মানে সে বললো। আর এরপরে শাওনের সাথে যেভাবে এটা হয়, মানে সেম আমার সাথে, মানে এই ধরনের আমি শ্যাডোটা আমি দেখছি।
আচ্ছা, সেম জিনিস আপনার সাথে হয়েছে। আর এমনিতে রাঙ্গামাটিতে কোনো ঘটনা ঘটে না? রাঙ্গামাটি তো মনে হয় অহরহ ঘটনা ঘটে।
হ্যাঁ, রাঙ্গামাটিতে এই ধরনের অহরহ ঘটে। হলো আমার কাজিনের ওর মানে একটা ওর কি বলবো মানে ভাগ্নে, ভাগ্নে মানে ছোট কালে মানে একটা অসুখে মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার কাজিনের সাথে মানে খুব আদর করতো ওই বাচ্চাটাকে, খুব আদর করা হতো ফ্যামিলির মধ্যে, ও খুব আদরের ছিল। তো হঠাৎ মানে ওইভাবে চলে যাওয়াটা মানে কেউ মেনে নিতে পারে না, সবার কাছে মনে ছিল। আর আমাদের মানে ধর্ম বৌদ্ধ ধর্মে ইয়ে আছে যে আমাদের সাত দিনে মানে সাত দিন পরে মানে ইয়ে কর্ম পরে, তারপর
কি বলে
মানে এটাকে বলা হয় আমরা বলি মানে এটা সাত দিন ইয়া অন্ত্যেষ্টিক্রিয়া এই ধরনের যাতে। তো মানে ধর্মীয় অনুষ্ঠান করা হয় মানে ওই দিনে মানে ইয়ে করা, কিন্তু এই সাত দিনের মধ্যে মানে ওর সাথে যা ঘটছে মানে তা মানে ইয়ে করতেছে যে বাচ্চাটা মানে ওর সাথে ওর পাশে গিয়ে শুয়ে পড়তো, বাড়ির পাশে এসে মানে কান্নাকাটি করতো, যে এই সেই মানে বিভিন্ন ধরনের ভাবে বলতো যে হ্যাঁ তুমি আমাদের আমাকে তাড়াতাড়ি ইয়ে করো, নাহলে তোমাদের ইয়ে করতে দেবো না, মানে তাড়াতাড়ি আমাকে ইয়ে করো, উদ্ধার করো, আমি আবার ফ্যামিলিতে আসতে চাই, এই ধরনের। তারপর স্বপ্নেও মানে এই ধরনের ইয়ে করতো, মানে স্বপ্নের মধ্যেও মানে এই ধরনের ইয়ে দেখাইতো। তো তখন মানে থালা বাসন নানা নানি করতো, ইয়ে করতো। আর আমার মামা মানে কাজিন কাজিনের মা বাবা সবাই ইয়েটা ফিল করছে।
যদিও মানে ঠিক অতটা ভয়ের না, কিন্তু আসলে যে মানে এরকম প্যারানরমাল কোন ঘটনা ঘটে এবং কেউ কেউ যে কিছু বিশেষ শক্তি রাখে, এই ব্যাপারগুলো সেই মানে অনেকেই হয়তো জানতে আগ্রহী হবেন, তো বৈদ্য ব্যাপারটা কি একটু বলবেন?
আমার বাবা মানে মানে ইয়ে বয়সে মানে তরুণ বয়সে মানে এই ধরনের ইয়ে বিশ্বাসই করতেন না, মানে উনি যখন কলেজে পড়তেন তো মানে এই ধরনের ইয়ে বিশ্বাসই করতেন না, মানে বলতেন যে বৈদ্য মানে এই ধরনের ইয়া উনি কিভাবে একজন মানুষ কিভাবে ভালো করতে পারতেন, এসে ওনার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, ইয়ে নাই, উনি কিভাবে এই ধরনের ইয়া মানে উনি বিলিফ
চিকিৎসা করেন,
চিকিৎসা করেন বিভিন্ন ধরনের মানে রোগের চিকিৎসা আর বিভিন্ন ধরনের ইয়ে মানে মন্ত্রের মাধ্যমে সবকিছু। তো একদিন বাবা মানে বাবার ফ্রেন্ড সহ তারা তিনজন আর বাবা মানে একটা মানে চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তো মানে পাশের দিকে মানে উনি মানে এক বৈদ্য ওনাকে দেখার পরে মানে বাবার আসলে ঠাট্টা ইয়ে করার জন্য মানে ওনার কিছু একটা বলতেছিলেন। তো উনি মানে বললেন যে হ্যাঁ তোমরা তো বিশ্বাস করতেছো না, এসে আচ্ছা বাবা আমি তোমাদের এই ধরনের ইয়ে নিয়ে করতে চাই না, তবুও বাবারা মানে ওনাকে ইয়ে করতেছিলেন, আচ্ছা ঠিক আছে তোমরা বসো। তো বাবাকে বাবা সহ ওনার তিনজনকে ওনার গামছাটা নিয়ে জাস্ট মানে চারজনকে চারবার দেওয়া হয়েছে, চারবার দেওয়ার পরে যে বাবারা তোমরা একটু দয়া করে একটু উঠো, কারণ যখন ইয়ে করতে গেছে তখন ওনারা উঠতে পারে নাই, মানে বেঞ্চটা ওনাদের ইয়ের সাথে শরীরের সাথে ইয়ে করেছিল,
বেঞ্চ থেকে কোনোভাবে উঠতে
পারতেছিলেন না ওনারা কোনোভাবেই না। তো ওনারা যখন মানে অনেক ইয়ে করার পর উঠতে পারতেছেন, মাফ টাফ চাওয়ার পরে তারপর উনি চারজনকে চার পানি খাওয়াই দিছিলেন, পানি খাওয়ানোর পর তারপর বাবারা ওইখান থেকে উঠতে পারছিল।
এবং আপনি একবার বলছিলেন যে একটা বোতল কারো পেছনে পেছনে গড়িয়ে আসে, এরকম একটা ঘটনা আপনি বলছিলেন, যে কি ঘটনা ছিল জানো? ওটা
ওটা ছিল আমার মামার, আমার মামার মানে ফার্স্ট যিনি মানে আমার ইয়ে ফার্স্ট উনি মামা মারা গেছিলেন আমার, মানে উনি মানে ওই গ্রামের বাড়ি গ্রামের সাইড হতো, মানে তখন
জায়গাটার নাম বলতে পারবেন?
বন্দুক ভাঙা বলা হয়।
আচ্ছা, বন্দুক ভাঙা,
বন্দুক ভাঙা বলা হয় মানে আমাদের গ্রামের বাড়ি ওই রাঙামাটি সাইডে। তো ওখানে আমার মানে ছোটকালে খুব ইয়ে ছিলেন, একটু চঞ্চল ছিলেন, আর আমার দাদা শখ ছিল যে মানে একটা ছেলে হবে ইয়ে হবে, কিন্তু ওই উল্টাটা হয়ে গেছে, সাত বোন এক ভাই উল্টা। তো হুট করে মানে মামা ফার্স্ট যেহেতু হয়েছেন অনেক খুশি ছিলেন সবাই মানে অনেকে। তো আমার মামা যখন মানে ছোট মানে খেলাধুলা করতে গেছে সকাল দিকে, খেলাধুলা করে এখন মানে দুপুরের দিকে খেয়ে দিয়ে আবার খেলতে গেছে বিকাল দিকে এখন আসছে। তো এখন এই আসছে যে গ্রামে একটা প্রচলিত আসছে যে মানে ওইখান দিয়ে মানে গ্রামের মধ্যে একটা শব্দ শোনা যেত, মানে সরার করে একটা মানে শব্দ মানে বোঝা যেত যে মানে কিছু একটা যাইতেছে, মানে কেউ যাইতেছে। তো বলতো যে মানে ওইটা একটা অশুভ আত্মা এই ধরনের কিছু, যে বিকালবেলা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করা নিয়ম নাই, ভালো না। আর বলা হয়েছিল যে তুমি ওই দিক দিয়ে কোনদিন আসবে না, ওইটা কিন্তু শর্টকাট রাস্তা ছিল, মানে খেলাধুলা করার পর বাসা ওই দিক দিয়ে আসে, কিন্তু শর্টকাট রাস্তা মানে ঘুরে মানে একটু দূরত্ব একটু বেশি। তো মামা ওই দিক দিয়ে মানে ওই দিন মানে বেশি হয়ে গেছিল, সেই জন্য মানে শর্টকাট রাস্তা দিয়ে আসে, ছোট মানুষ মানে উনি এত ইয়ে করেন না। তো উনি আসতেছিলেন, তো আসার সময় উনি উপলব্ধি করলেন যে মানে পিছন দিক দিয়ে বোতল একটা কাঁচের শিশি ওনার পিছন দিয়ে আসতেছে, আর ওই সরল শব্দ মানে স্থান পরিবর্তন করা শুরু করছে। এখন এভাবে করার পর উনি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলেন। তারপর উনি কোনো মতে দৌড়ে দৌড়ে বাসায় গিয়ে বাসে যাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিলেন এই নিয়ে। তারপর ওনার জ্বর মানে ওইখান থেকে ওনার জ্বর প্রচুর পরিমাণে জ্বর, ওই জ্বর তো আর কোনোভাবে সম্ভব মানে আর ই হইল না কোনো বৈদ্য অথবা, আর তখন ছিল গ্রাম সাইডে যে এমন ডাক্তার ওই ধরনের ইয়ে ছিল না, তখন মানে বৈদ্যরা সবকিছু করতেন,
কোনো বৈদ্য ঠিক করতে পারেনি,
বৈদ্য ঠিক করতে পারেনি। পরে এই ইয়ে নিয়ে মানে উনি
সাগর চাকমা, থ্যাংক ইউ সাগর চাকমা আপনাকে। আর এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে এস এম এস করেছেন আমাকে আল আমিন, এবং আল আমিন এস এম এস করে বলেছেন যে এস এম এস টা পড়ো, তা না হলে হার্ট অ্যাটাক করবো না, হার্ট অ্যাটাক করার একদমই কোনো কারণ নেই। আমাদেরকে রোজলি এস এম এস করেছেন বিশ্বনাথ সিলেট থেকে, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে এস এম এস করেছেন তাসরিফ এস এম এস করেছেন 69 তাসরিফ 69, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি যে শাহরিয়ার এস এম এস করেছেন, পুষ্প এস এম এস করেছেন সিলেট থেকে, আমাদেরকে এস এম এস করেছেন টুপাই বরিশাল থেকে, এছাড়াও নির্ঝর আমাদের এস এম এস করেছেন, আর সেই সাথে আমাদের এস এম এস করেছেন মঠুভূত বরিশাল থেকে, খুব ভয় লাগছে তার, এছাড়াও লিটন আমাদের এস এম এস করেছেন আলমাস এস এম এস করেছেন আমাদেরকে ব্লুটুথ ভূত ওকে, আর এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে সহসা, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন যাত্রাবাড়ি থেকে আশিক, আর আমাদেরকে হ্যাকার জুয়েল এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, আর এছাড়া আমাদের এস এম এস করেছেন তামান্না রাজশাহী থেকে। সো আপনারা যারা এস এম এস করতে চান এবং এস এম এস এ যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ছোট্ট করে সেই ঘটনাটা জানিয়ে দিতে হবে মূল ব্যাপারটা, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। এবং আমাদেরকে নিয়াজ ভয় দেখানোর দায়িত্ব নিতে চেয়েছেন, তিনি বলেছেন যে ভাইয়া আমি যদি ভূত হতাম তাহলে রেডিও ফুর্তির সব লিসনারদেরকে ভূত ভয় দেখাতাম, ও তাহলে তো মানে ভূত এফ এম এর আর কোন দরকার ছিল না। শামীম আমাদের এস এম এস করেছেন, এছাড়াও কে কে ভূত আমাদের এস এম এস করেছেন, আল মামুন এস এম এস করেছেন আমাদেরকে, শরীফ এস এম এস করেছেন, 15 এস এম এস নাকি তিনি পাঠিয়েছেন, যদিও আমি দেখতে পাচ্ছি যে না তার এটা হচ্ছে অনেক 8 এস এম এস পাঠিয়েছেন এখন পর্যন্ত, আমরা একটাও পড়তে পারিনি বাট এখন পড়ে ফেলেছি। এবং তিনি জানাতে চাইছিলেন যে ভূত এফ এম ভালো লাগছে, নিপা রাজশাহী থেকে এস এম এস করেছেন, এটা 3rd এস এম এস বাট আমি পেয়েছি এটা 1st এস এম এস, এবং তিনি এস এম এস টা পড়তে বলেছেন, আমি পড়ে ফেললাম বাট আমি কিন্তু আপনার এই নাম্বার থেকে একটি মাত্র এস এম এস পেয়েছি। এনিওয়েজ আমাদের সঙ্গে আমি বলেছিলাম দুটো অ্যাক্সিডেন্টের ঘটনা শোনাবো, এবং আরো একজন আমাদের সাথে রয়েছেন, আমি তার কাছে চলে যাচ্ছি, এবং আপনার নামটা বলবেন একটু।
জি আমার নাম হিমেল।
হিমেল কোথা থেকে এসেছেন?
আমি উত্তরা থেকে এসেছি।
ওকে, সো হিমেল আপনি এবং আপনার ফ্রেন্ড কয়জন ফ্রেন্ড ছিলেন আপনারা?
আমরা ওই দিন আমি সহ পাঁচজন ফ্রেন্ড ছিলেন
এবং ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা, এবং আরো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, যেহেতু আপনাদের সঙ্গে আরেকজন ফ্রেন্ড আছেন আমি তাকে আর একটু পরে আনতে চাচ্ছি, উনি একদম সরাসরি হসপিটাল থেকে এসেছেন, রাইট? হসপিটাল থেকে এখানে এসেছেন এবং রিলিজ পেতে মনে হয় বেশ সমস্যা হচ্ছিল, সো তারপরে উনি এখানে এসেছেন অ্যান্ড তিনিও আপনাদের ঘটনা শোনাবেন, সো স্টে টিউন, আগে আমি আপনার ঘটনাটা শুনি।
ঘটনাটা 28 জুন গত মাসের 28 তারিখে ঘটে। তো ওই দিন আমি দুপুরের দিকে উত্তরা থাকি, আমি সো ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমরা 5 ফ্রেন্ড মিলে আমি গাড়ি সহ আমি গাড়ি ড্রাইভ করছিলাম, ধানমন্ডি গেলাম। ধানমন্ডি ওখানে আমাদের কিছু ফ্রেন্ড ছিল, আমরা সবাই একসাথে আড্ডা দিলাম। তারপরে ওখান থেকে আবার আমাদের আরো কিছু ফ্রেন্ড সহ আমরা বাড়িধারা ডিওএইচএস আসলাম, ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আড্ডা দিতে দিতে রাত 8-9 বেজে গেছে।
আচ্ছা,
তারপর ওই যারা আমার ধানমন্ডির ফ্রেন্ডরা ছিল, বাড়িধারার ফ্রেন্ডরা ছিল, সবাই যার যার বাসায় চলে গেল। আমরা উত্তরা থেকে যারা এসেছিলাম তারা ডিনার করতে গেলাম একটা রেস্টুরেন্টে বাড়িধারাতেই। তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা খাবার অর্ডার দিলাম, খাবারের জন্য ওয়েট করছি। তো এই সময় রেস্টুরেন্টে দারোয়ান আসলো, তো এসে বললো যে ভাইয়া গাড়িটা একটু সরাতে হবে, একটা গাড়ি বের হবে, বের হতে পারছে না। তো আমি নিচে গেলাম, যাবার পর গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি প্রায় 5 মিনিট ট্রাই করার পরও গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো আমি আবার রেস্টুরেন্টে আসলাম, এসে আমার ফ্রেন্ডদেরকে বললাম যে গাড়িতে সমস্যা হচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। পরে ওরা বলছে চলো দেখি কি হয়েছে। তারপরে ওরা সবাই আসলো নিচে। আসার পরে আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে চাবি নিয়ে গেল, নিয়ে বলছে যে দেখি তো কি হয়েছে গাড়ির। তো সে আর কি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। তো ফার্স্ট সে অ্যাটেম্প নিল, গাড়ি স্টার্ট হয়নি। সেকেন্ড টাইম অ্যাটেম্প করার পর গাড়ি স্টার্ট হলো, বলে যে গাড়ি তো ঠিক আছে। বললাম যে আমি তো অনেকক্ষণ ট্রাই করছি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না।
ওকে,
তো আমি গাড়িটা পরে প্লেস করলাম, আরেকটা গাড়ি বের হলো, আবার আমি গাড়িটা পার্কিং প্লেসে রাখলাম। রাখার পরে আমরা সবাই আবার গেলাম ডিনার করতে। তো ডিনার শেষ করার পরে তখন রাত 11টার মতো বাজে। তো সবাই আমরা আবার নামলাম একসাথে। নামার পর আবার সবাই গাড়িতে উঠলো, তারপরে স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ট্রাই করছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপর আবার আমার ওই ফ্রেন্ড বললো কি ব্যাপার, তো কি হয়েছে? বলি আমি তো গাড়ি স্টার্ট দিচ্ছি বাট স্টার্ট হচ্ছে না।
আপনি কত বছর ধরে গাড়ি চালান?
আমি প্রায় 4-5 বছর ধরে গাড়ি চালাই।
ওকে,
তো পরে বলছে দেখি কি হয়েছে। সে আবার কিটা নিল আমার কাছ থেকে, কি নেওয়ার পরে সে ট্রাই করলো। তো সেও দুবার ট্রাই করছে, স্টার্ট নেয়নি গাড়ি। থার্ড টাইম গাড়ি স্টার্ট নিয়েছে।
আচ্ছা,
বলে যে গাড়ি তো ঠিক আছে। বললাম আমি তো তোর সামনেই ট্রাই করলাম বাট গাড়িতে স্টার্ট হলো না, তুই তো দেখলি। পরে বলে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে নে গাড়ি চালা। তারপর আমরা 5 জন ফ্রেন্ড সবাই গাড়িতে, তো আমি গাড়ি ড্রাইভ করছি, বাড়িধারা থেকে উত্তরা যাব আমাদের সবার বাসায়। তো যাচ্ছি, গাড়ি নর্মাল অ্যাজ ইউজুয়াল স্পিডে যাচ্ছে। গাড়িতে পিছে যে 3 জন ফ্রেন্ড ছিল ওরা গল্প করছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে এক ফ্রেন্ড বসে আছে। তারপরে গাড়ি যাচ্ছে, তো খিলক্ষেত ওভারব্রিজটা পার হওয়ার পরে, খিলক্ষেত যে জায়গাটা উত্তরা হাইওয়েতে, তো ওভারব্রিজটা পার হওয়ার পর দেখলাম যে গাড়ির রাস্তায় অত গাড়ির প্রেশার নেই অন্যান্য দিনের মতো, রাস্তাটা মোটামুটি ফাঁকা, অল্প কিছু গাড়ি।
ওকে,
তো তারপর যেটা হলো, একটা পাজারো টাইপের একটা গাড়ি ছিল, তো আমি সেই গাড়িটাকে ওভারটেক করে যখন সামনে গেলাম, দেখলাম যে ওখান থেকে ভিএবি টার্মিনাল যেটা আছে, মানে কাওলা ওভারব্রিজটা, ওইটার
ওখানে ভয়াবহ ঘটনা রেগুলার ঘটে গাড়ি নিয়ে।
হ্যাঁ, তো ওখানে অনেকখানি রাস্তা প্রায় ফাঁকা, বাট ওভারব্রিজের পরে গাড়ি দেখা যাচ্ছে দু একটা গাড়ি আছে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো ফাঁকা। তো আমি গাড়ির মাঝখানে, মানে রাস্তার মাঝখানের লেন দিয়ে যাচ্ছিলাম। তো পিছনে ফ্রেন্ডরা গল্প করছে, আমার পাশে ফ্রেন্ড বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে। তো গাড়ি তখন অ্যারাউন্ড 80-100 স্পিডের মধ্যে ছিল। তো আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটি, মানে ব্ল্যাক কালারের ফায়ার বলের মতো যদি আপনারা বলেন, যে আমার সামনে দিয়ে জাস্ট ওটা গেল আর আসলো।
এটা কি আপনি একা দেখেছেন না আপনার ফ্রেন্ডও দেখেছে? একটু বলেন।
আমার পাশে আমার ফ্রেন্ড ছিল,
সে একটু পরে আপনার সাথে কথা বলবো, একটু পরে তার সাথে কথা বলবো, এবং সে দেখেছে সেটা আমরা তার কাছ থেকে শুনে নেব, এখন আপনি আপাতত বলেন।
তো আমি যখন জিনিসটা দেখলাম, আমি তখন অতটা গুরুত্ব দিইনি যে হয়তো বা রাতের বেলা অন্ধকারে হয়তো
ভুল দেখেছি,
আমি চোখে ভুল দেখেছি। বাট দেখার সাথে সাথে আমার ফ্রেন্ডটা আমার সাইডে বসেছিল, তো সে আমার হাত ধরলো। আমি তার মুখের দিকে তাকালাম, তার এক্সপ্রেশন ওয়াজ লাইক দ্যাট, যে হোয়াট ইজ দিস, মানে ও দেখছে জিনিসটা, আমিও দেখছি। তারপরে আমার একটু মানে নার্ভাস হয়ে গেলাম, তো আমি আস্তে গাড়িটা স্লো করার চিন্তা ভাবনা করলাম। পরে গাড়ি যাচ্ছে, একটু কমলো স্পিড, বাট হঠাৎ করে দেখছি আমি গাড়িটা মাঝখানে লেন থেকে ডান দিকে চলে যাচ্ছে।
আচ্ছা,
তো আমি স্টিয়ারিংটা আমার সোজা আছে, বাট গাড়িটা ডান দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি যত ট্রাই করতেছি গাড়িটা আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে,
এই জাস্ট ওই কালো জিনিসটা দেখার পরে।
হ্যাঁ, তো তারপর হঠাৎ করে গাড়িটা ওই যেতে যেতে, মানে রোডের যে, মানে রোড ডিভাইডার আছে ওখানে, গাড়িটার লুকিং গ্লাসের সাইডটা একটু টোকা লাগে, তারপর লুকিং গ্লাসটা খুলে যায় আর কি, ঝুলে থাকে আর কি। তারপরে গাড়িটা সোজা হয়ে গেছে আর কি, মানে জানা যাচ্ছিল, এরপরে কিন্তু গাড়িটা আন্ডার কন্ট্রোল চলে এসেছে, তেমন কিছু হয়নি। তো সোজা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে, তো আমি ব্রেকে তখন দিতেছি যে গাড়িটা থামাবো, ব্রেক দিয়ে থামাই জিনিসটা আমি দেখি বেশি ক্ষতি হয়েছে নাকি। সার্টেন টাইমে হঠাৎ আবার ডান দিক থেকে একটা শব্দ হলো, মনে হলো যে ডান দিক থেকে কিছু একটা মানে হিট করছে, সামথিং হিট করছে। বাট ওই সময় রাস্তাটা পুরো ফাঁকা ছিল, আমি একটা গাড়ি ক্রস করে চলে এসেছি, ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। হিট করার পরেই আমার গাড়িটা পুরো উল্টে গেল, মানে গাড়ির ছাদটা নিচে, চাকা উপরে, রাস্তার মাঝখানে, গাড়ির সামনের গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল, আর সাইডের গ্লাসগুলো সব নামানো ছিল, ওগুলো কিছু হয়নি। তো এই এটা ঘটার পরেই সবাই পেন্ট হয়ে, মানে পিছে যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই জানলা, মানে ওই খোলা জানলার ফাঁক দিয়ে বের হয়ে গেল,
পেন্ট হয়ে মানে আস্তে আস্তে সিট থেকে
বের, হ্যাঁ হ্যাঁ বের হয়ে গেল। এই সময় বের হওয়ার সময় অনেকে হাত পা ছিলে গেছে, অনেকে ইনজিউর্ড হয়েছে, মাইনর ইনজিউর্ড হয়েছে। তো আমার পাশে যে ফ্রেন্ড ছিল ওরা আবার একটু মানে পায়ে সমস্যা ছিল, সো বের হতে পারছিল না। তো ওরা তিনজন বের হয়ে ওকে টেনে বের করতেছে, গাড়িটা তখন কিন্তু রাস্তার মাঝখানে পড়ে আছে। আর আমি যেহেতু ড্রাইভ করতেছিলাম, আমার সিট বেল্ট ছিল, তো আমাকে ওরা জিজ্ঞেস করছে বের হ বের হ, আমি বলতেছি আমি বের হচ্ছি, আমি সিট বেল্টটা খুলছি, তোরা বের হয়ে যা। ওরা বের হচ্ছে, আমি সিট বেল্টে নক করছি, মানে সিট বেল্টের বাটনটা প্রেস করতেছি, সিট বেল্ট খুলে গেলে আমি বের হব। বাট দ্যাট টাইম সিট বেল্টের বাটন প্রেস করার পর সিট বেল্ট খুলতেছিল না,
জ্যাম হয়ে গেছে,
হ্যাঁ এটা জ্যাম হয়ে গেছে কোনো কারণে। তো আমার ওই ফ্রেন্ডকে ওরা টেনে বের করার পর ওরা চলে গেছে, আমি বলছিলাম যে তোরা চলে যা, আমি আসছি, বের হচ্ছি। তো আমি অনেক চেষ্টা করার পরেও সিট বেল্ট খুলছিল না। আর তখন আমি সাইডে মানে বাম পাশে যখন তাকাই, দেখি যে ওই সাইড থেকে গাড়ি আসছে।
আচ্ছা,
সো এট এ সার্টেন টাইম আমি চেষ্টা করছি সিট বেল্ট খোলার, বাট খুলছে না। মানে একটা সময় আমি চিন্তা করেছিলাম যে হয়তো আর বাঁচবো না, মানে বাঁচার আশাটা ছেড়ে দিলাম। ঠিক সেই সময় যে ব্ল্যাক শ্যাডোটা আমি দেখেছিলাম, ওটা ঠিক মাটি থেকে মানে রাস্তার কালো পিচ থেকে অন্তত হাফ হাত বা এক হাত উঁচু দিয়ে আবার গেল এবং আসলো।
ওকে,
ওটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। এরপরে মানে যতই আমি চেষ্টা করছিলাম বের হওয়ার জন্য, পারছিলাম না। আর আমার তখন মানে আশা শেষ, আমি মানে তখন আল্লাহর নাম নিচ্ছিলাম যে এক সময় হয়তো বা একটা গাড়ি আসবে, এসে আমাকে আবার হিট করবে, তারপর আমি ডেথ হয়ে যাব। বাট আমার যে ফ্রেন্ডরা ছিল সাথে, ওরা আবার আসলো, এসে একজন সামনে গাড়ি ঠেকাচ্ছে একটা পর একটা, আর আমার সাইডে দুজন এসে পরে অনেক টানা হেঁচড়া করে সিট বেল্টটা খুলে আমাকে টেনে গাড়ি থেকে বের করলো।
এই ছিল ঘটনা। সো এতক্ষণ ধরে এই ঘটনাটাই আমরা শুনলাম, এবং আমরা সবাই জানি যে উত্তরায় যাওয়ার পথে বা উত্তরা থেকে ফেরার পথে একটা জায়গায়, এবং যে জায়গাটার কথা উনি বলছিলেন, সেই জায়গায় প্রতিদিনই মোটামুটি মানে কম বেশি ঘটনা ঘটে। এবং আমি মাঝে মাঝে যখন খুবই অল্প সময়ে উত্তরায় যাই, তারপর আমি বলেছি আমি যতবার গেছি আমার মিস হয়নি দেখতে যে ওইখানে হয়তো গাড়ির কাচের টুকরা পড়ে আছে বা এরকম জিনিস দেখাই যায়। সো আপনাদেরও নিশ্চয়ই এরকম কোন ঘটনা আছে, সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিখে ফেলতে পারেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। এবং আমাকে জনি লিখেছেন যে ভূত FM ইজ রিয়েলি রকিং, থ্যাংক ইউ, আপনারা সঙ্গে আছেন বলে আমাদের এই শোটা চালানো সম্ভব হচ্ছে, এবং আরো বেশি ভালো হবে যদি আপনারা আরো ভালো ভালো ঘটনা আমার সাথে শেয়ার করেন। সবুজ লিখেছেন নওয়াপাড়া থেকে, সবুজ লিখেছেন হচ্ছে নওয়াশার খুলশি নাকি, না খুলশি না, এটা হচ্ছে হ্যাঁ খুলশি, তো খুলশি চিটাগং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ডেইজি ফ্রম কুমিল্লা, যে ভাইয়া প্লিজ আমার SMS পড়ো, আমি SMS পড়ে ফেলেছি। কাব্য আমাদেরকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অ্যালিনা। এছাড়াও রোমান আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে, আমাদেরকে নাসরিন SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে বুলবুল ঢাকা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আমার ঘরের বাইরে থাকার সময় মা রাতে একদিন তেলের পিঠা ভাজার সময় হঠাৎ কি যেন হাত ঢুকিয়ে দিয়েছিল, এরকম ঘটনা কিন্তু আমরা ছোটবেলাতে অনেক শুনেছি। আমাদেরকে ত্রিপর্ণা SMS করেছেন চিটাগং থেকে, এবং তিনি ঢাকাতে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন, এবং তার একটা কাহিনী আছে, আমি বলব যে অবশ্যই আপনি ভূত FM @radiofurti.fm সেটা ইমেল করে দিতে পারেন। এছাড়া আমাদেরকে রূপম SMS করেছেন, এছাড়াও SMS করেছেন MD শাকিল আদনান কক্সবাজার থেকে, আর রানী আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এটা তার প্রথম SMS, এবং প্রথম SMS আমি পড়ে ফেলেছি। সুজন আমাদেরকে SMS করেছেন বসুপাড়া খুলনা থেকে, এবং তার খুলনার ফ্রেন্ডদের SMS কেন পড়া হয় না, অবশ্যই পড়া হয়, তো আপনার SMS পড়ছে, এবং এর আগেও SMS খুলনার SMS পড়েছি, আপনি মনে হয় মিস করে গেছেন। এনিওয়েজ আমাদের সঙ্গে সেই গাড়িতেই আরেকজন ছিলেন, এবং এবং যিনি হসপিটাল থেকে আমাদের সাথে এসে জয়েন করেছেন তার সাথে আমরা একটু কথা বলবো, এবং তিনি আমাদের তার একটু নামটা আমি প্রথমে জানতে চাচ্ছি, কি নাম আপনার?
হ্যালো লিসেনার্স, আমার নাম ইমতিয়াজ, উত্তরা থেকে।
ওকে, সো আপনি সেই দিন সেই গাড়িতে ছিলেন এন্ড আপনার ফ্রেন্ড ড্রাইভ করছিল, আপনার ফ্রেন্ড যে জিনিসটা দেখেছেন এবং যেভাবে বর্ণনা করলেন আপনিও কি ঠিক সেই জিনিসটা সেইভাবেই দেখেছিলেন?
জি, সেইভাবেই দেখছি, এবং দেখার পরে আমি তার মানে ওকে ইন্ডিকেট করছি যে এরকম একটা কিছু গেছে, তুই দেখছিস কিনা।
আচ্ছা, এবং তার কিছুদিন আগে আপনার আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এই যে আবার আপনি আপনার ফ্রেন্ডের সাথে ছিলেন তখন আরো একবার অ্যাক্সিডেন্ট হলো, এবং এর আগে তো কখনো এরকম অ্যাক্সিডেন্ট হয়নি।
এরকম অ্যাক্সিডেন্ট আর হয় নাই,
আপনি তো নিজে বাইক চালান, এই জন্য বলছি যে এর আগে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, এবং আপনি বলছিলেন যে আপনি বাইক খুব ভালোই ড্রাইভ করেন। তো এই মুহূর্তে আপনার শরীরের অবস্থাটা একটু সবাইকে বলবেন যে কি অবস্থায় আছেন আপনি?
এই মুহূর্তে আমার মেরুদণ্ডের তিনটা হাড় ভেঙে গেছে আর আমার বাম্পা সেন্সলেস আর কি, মানে সেখানে কোনো শক্তি নাই।
আচ্ছা, এবং আপনার স্ক্রু লাগানো আছে বেশ কিছু,
পিঠে চারটা স্ক্রু আর দুইটা পাত লাগানো আছে।
দুটা পাত লাগানো আছে, কি হয়েছিল যার জন্য এই এই অবস্থায় আপনাকে আসতে হয়েছে, এই ঘটনাটা আমাদেরকে একটু বলেন।
আমার ঘটনাটা হয়েছিল 2010 এর ডিসেম্বরে।
ওকে,
ডিসেম্বরের 20 তারিখে আমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে ছিল, তো ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছিল যে অবশ্যই সেখানে থাকতে হবে, কিন্তু সেই সময় আমি ঢাকায় ছিলাম না, আমি ছিলাম নওগাঁয়।
আচ্ছা,
তো 19 তারিখে যখন ও আমাকে ফোন করে যে কালকে উইডিং, তো তোর আসতে হবে, তো তখন আমার মনে পড়ে যে আসলেই, তো তখন আমি রাতে যে নওগাঁ থেকে ঢাকার যে লাস্ট কোচ তার টিকিট কনফার্ম করি, লাস্ট কোচের টাইম ছিল 11:30, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমি বাসটা মিস করি।
আচ্ছা,
তো মিস করার পর তখন আমি সিদ্ধান্ত নিই যে না যেতেই হবে, তো তখন আমি সিদ্ধান্ত নিই যে বাইক নিয়ে যাব।
আচ্ছা,
তো তখন শীতের দিন, রাস্তায় কুয়াশা, বাইক চালানো একটু রিস্কি, তো যাই হোক আমার সব গোছায় টোছায় রওনা দিতে লাগে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, মানে 12:15 দিকে আমি রওনা দিই। তো রওনা দেওয়ার ফলে নওগাঁ থেকে আমার বাইকের তেল ছিল না, মানে তেল ছিল বড় জোর 1 কি 1.5 লিটার, তো এই লিটারে ঢাকা আসা সম্ভব না এই তেলে। আমাদের ততক্ষণে নওগাঁয় যে ফুয়েল স্টেশন গুলো ছিল ওগুলো রাত 12:00 পরই বন্ধ হয়ে যায়। তো আমি সিদ্ধান্ত নিলাম যতটুকু আছে ততটুকু আমি বগুড়া পর্যন্ত যেতে পারবো, এবং বগুড়া থেকে তখন সারা রাত স্টেশন খোলা থাকে, ওখান থেকে নেওয়া যাবে। তো আমি নওগাঁ থেকে রওনা দিই, রওনা দেওয়ার ফলে বগুড়া পর্যন্ত আমার রাস্তা কোনো সমস্যা হয় নাই, তো বগুড়া এসে আমি বাইকের ট্যাঙ্ক লোড করি, লোড করার পর আমি ওখানে ডিনারটা করি। ততক্ষণে প্রায় 1:30 মতো বেজে গেছে। তো বগুড়া থেকে সিরাজগঞ্জ যে রোডটা, ওই রুটে প্রায় 15-20 কিলোমিটার যাওয়ার পর আমার বাইকের স্পিড তখন 90-100, তেমন সময় হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায়। একটা রানিং বাইকে সাধারণত এরকম ভাবে স্টার্ট অফ হয় না যদি তেল না থাকে বা ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে, কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি চেক করি কিন্তু ছিল না। আমি কয়েকবার সেলফ নেওয়া ট্রাই করি কিন্তু সেলফ নেয় না। তারপর আরো 5-10 মিনিট আমি যখন মানে বাইকটা চেক করি যে কোনো সমস্যা হইতেছে কিনা, তেলের লাইন ঠিক মতো আছে, ইঞ্জিনের কোনো প্রবলেম নাই, আবার ভাবলাম যে শীতে ঠান্ডায় জ্যাম হয়ে গেল না, কিন্তু আমি তো এই
রান করে আসছি
এতক্ষণ। তো যাই হোক, আরো 10-15 বার ট্রাই করার পরে বাইক স্টার্ট নেয়। তো স্টার্ট নেওয়ার পরে আমি 5-7 মিনিট গেছি, তো এমন সময় হঠাৎ করে আমি ফিল করতেছি আমার পিছে কে একজন আছে, কারণ আমি বাইক 5 নম্বর গিয়ার ছিল, আমি যখন 6 নম্বর গিয়ারে শিফট করি তখন একটা ধাক্কা, মানে বাইকে গিয়ার চেঞ্জ করলে একটা ধাক্কা লাগে, তো ধাক্কা লাগার পরে আমি ফিল করি যে আমার পিছে কেউ একজন আছে, কারণ তার আমার শরীরের সাথে তার শরীরে স্পর্শ লাগছে। তো এরকম করে আমি আর একটু শিওর হওয়ার জন্য আমি ইচ্ছা করে কয়েকবার ব্রেক করি, তো ব্রেক করার পর আমি বুঝতেছি হ্যাঁ
ধাক্কা লাগছে, মানে পিছনে যে বসে থাকলে কেউ যদি মানে ব্যালেন্সটা ঠিক না রাখতে পারে পিঠের উপর এসে পড়ে, সেরকম একটা ফিল আপনি পাচ্ছিলেন।
তো ধাক্কা লাগছে এরকম সময় আমি একটু মানে নার্ভাস ফিল করি আর ভয় পাই, সোজা কথা ভয় পাই। তো ভয় পাওয়ার পর এখন আমি কি করবো, মানে আমি আশেপাশে মানে মানে লোকজন বা দোকান এরকম কিছু খুঁজতেছি, কিন্তু হাইওয়েতে আসলে পাওয়া যায় না। তো যাই হোক, কিছু দূর পরে একটা দোকান যাই, দোকানটা প্রায় মানে বন্ধ করতেছে, ওইখানে যাই হোক, ওখানে 10-15 মিনিট আমি বলি যে কিছুক্ষণ থেকে আমি আগে একটু রিল্যাক্স হয়ে নিই, তারপরে হয়তো আমি ব্যাপারটা নাও ফিল করতে পারি,
মনে
ভয় হয়ে যেতে পারে। তো দোকানটা বন্ধ করার পর ওইখানে আর একা বসে থাকার কোনো কারণ নেই, তখন আমি আবার স্টার্ট নেই, স্টার্ট নেওয়ার পরে আবার যখন যাইতেছি আমি এবারও ফিল করতেছি না সামথিং ইজ রং, পিছে কেউ একজন আছে, এবং আমি স্পষ্ট ফিল করতে পারতেছি, যদি শীতের দিনে আমার গায়ে জ্যাকেট ছিল, তারপর আমি স্পষ্ট পাইতেছি যে পিছে শীতল একটা কিছু,
ঠান্ডা কিছু একটা,
ঠান্ডা কিছু, কারণ বাইকের বাতাসটা, ঠান্ডা বাতাসটা আমার সামনের দিক দিয়ে ফেস করতেছে, পিছের দিক দিয়ে লাগার কোনো কথা না, কিন্তু পিছের দিক দিয়ে আমি ফিল করতেছি। তো যাই হোক, আপনার এমন সময় আরো 20-25 মিনিট যাওয়ার পরে এই অবস্থায় আমি তখন স্পিড বাড়াই দিছি যে আমার যেমন হোক একটা কোন একটা জায়গায় আমার থামতে হবে, আমি এইভাবে যেতে পারবো না ঢাকায়। তো যাওয়ার পর সামনে আমি একটা হাইওয়ে কোচ দেখতে পাই, তো হাইওয়ে কোচটাকে আমি ওভারটেক করি। তো ওভারটেক করে আমার একটা স্পিডে রাখি যাতে হাইওয়ে কোচের হেডলাইটটা আমার বেঁকে থাকে, মানে কোনো কিছু যাতে হইলেও যাতে তারা দেখে, হাইওয়ে কোচটা যাতে আমাকে ওভারটেক না করতে পারে, এরকম একটা স্পিড রেখে যাওয়ার পর। তো কিছুক্ষণ পরে, প্রায় আরো কিছুক্ষণ যাওয়ার পর হাইওয়ে কোচটা রেস্টুরেন্টে ঢুকে যায়, হাইওয়ে ভিলা। তো ওখানে ঢুকার পর আমিও ওয়েট করি, আরেকটা বাস বেরোয়, এইভাবে আমি যমুনা সেতু পর্যন্ত আসি। আসার পর, এখানে আসার পর আর কোন সমস্যা হয় না, কারণ ওই রাস্তা অনেক গাড়ি ঘোড়া। তো আসার পর আমি 7:30 দিকে বাসায় ফিরি। তো বাসায় ফিরে আমি ঘুম
তারপরেও কোন ধরনের কোন অ্যাক্সিডেন্টের কোন ইয়ে ছিল না, বাট মানে ব্যাপারটা শুরু হয়েছিল আগের দিন রাত থেকে। ওকে, তারপরে?
তো তারপর আমার যেহেতু পরের দিন বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, তো আমি 5:30 রওনা দিই। তো আমি আসলে বিয়ের লোকেশনটা আমি একজ্যাক্ট চিনি না, তো আমার পাশের রোডে যে ফ্রেন্ড থাকে তাকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার ফলে আমি যখন গ্যারেজ থেকে বাইক করব, বাইর করার সময় আমি স্লিপ কেটে বা কিভাবে পড়ি সেটা আমি বলতে পারতেছি না, কারণ ওইখানে আমি প্রতিদিন ওঠানামা করি, কোনোদিন কোনো সমস্যা হয় না। সেই দিনে আমি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পর আমি ভাবলাম যে হয়তো বাধা টাধা পড়ছে, আমি একটু রেস্ট নিই কিছুক্ষণ, রেস্ট নিয়ে তারপর ওই ফ্রেন্ডকে ফোন করলাম যে আয়। তারপর গেলাম বিয়ে বাড়িতে, যাওয়ার সময় কোনো প্রভাব নাই। তো ওখানে থাকার পরে আস্তে আস্তে 11:00 দিকে রওনা দিই ওখান থেকে। তো রওনা দেওয়ার ফলে যখন প্রায় অর্ধেকের কাছাকাছি এসে পড়ছি, তখন হঠাৎ করে ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি সেল ফোন রেখে আসছি। আমি বললাম সেল ফোন ঠিক আছে, রিটার্ন করিয়া। তো আবার গেলাম, তো ওইখানে আবার ফিরতে ফিরতে মানে আবার ফ্রেন্ডের সাথে দেখা করে ফ্রেন্ড সেল ফোন নিয়ে ফিরতে ফিরতে 1টা বাজে যায়। একটা বাজে যাওয়ার পরে তখন মানে রোড একদম ফাঁকা। তো ওইখানে আমি বারবার মানে রাফ চালাইতেছি না, আমি নর্মাল স্পিডে চালাইছি, কিন্তু বারবার মানে অন্যরকম চালাইতেছি, মানে সাধারণত যেভাবে চালাই সেভাবে না, একটু পর পর আমি ব্রেক করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, জিগজ্যাগ দিতেছি আর অনেক ধরনের। তো আমার ফ্রেন্ড বলতেছে তুই এরকম করতেছিস কেন? আমি বললাম আশ্চর্য, আমার সামনে দিয়ে একটার পর একটা এই যেগুলা কুকুর পার হইতেছে, বিড়াল পার হইতেছে, এগুলা কি তুই দেখতেছিস না? তো বলতেছে না, এরকম তো কিছু আমি দেখতেছি না। তো যাই হোক, আর কিছু দূর যাওয়ার পর ফ্রেন্ড বলে তুই ব্রেক কর। আমি ব্রেক করলাম, ব্রেক করার পর তোর চালানোর দরকার নাই, আমি চালাই, তোর হয়তো অসুবিধা হইতেছে, কালকে সারাটা জার্নি করে আসছিস। তো আমি আবার আমার কালকে রাতে কাহিনীটা কাউকে মানে বলার আমি সুযোগ পাই নাই ওকে। তো যাই হোক, ও যখন চালায়, ও চালানোর পর কোনো প্রবলেম হয় না, ও স্মুথলি চালাইতেছিল। তো চালানোর পর আপনার আরো 20-25 মিনিট পর আমি দেখতেছি সামনে একটা লোক, সাদা পাঞ্জাবি কি সাদা শার্ট পরা সেটা আমি ঠিক বলতে পারবো না, সাদা একটা কিছু পরা, সে রোড ক্রস করতেছে। ঠিক আছে, আমি ভাবছি যে আমার ফ্রেন্ড সেটা দেখছে, সেটা দেখে
ফাঁকা রাস্তা কিছু না ছাড়া। ওকে,
তো ওই লোকটা রোড ক্রস করতেছে, যখন প্রায় কাছাকাছি এসে পড়ছি, তখন আমি তখন বলছি কি তুই বাইক ব্রেক করতেছিস না কেন? ও বলছে ব্রেক করবো কেন? আমি বললাম আরে সামনে মানুষ তো। ও বলে কই মানুষ? এই কথাটা বললো আর সাড়ে সাথে একটা ক্র্যাশ হলো। ক্র্যাশ হলো, তারপর আমি সেন্সলেস হয়ে যাই, আমার জ্ঞান ফিরে পরের দিন হসপিটালে।
আচ্ছা,
তো হসপিটালে যখন আমি প্রথমে জিজ্ঞেস করতাম ফ্রেন্ডের কি অবস্থা, ফ্রেন্ডের কি অবস্থা, দেখি ওর কিছুই হয় নাই, শুধু পায়ের একটা জায়গায় একটু ছিলছে। তো ওকে আমি বলছি কিভাবে কি হইলো, আর আমি তখন দেখতেছি যে আমি শরীরের মানে বুকের নিচে কিছু নাড়িতে পারতেছি না, হাত পা প্যারালাইজড হয়ে গেছে। তো আমি বললাম, তখন ও বললো যে আমি কিছুই জানি না। আমি বললাম কেন? একটা লোক ছিল সামনে এই সেই। তখন ও বলতেছে যে না, আমি ওইখানে ক্র্যাশ করার পর তুই তো মানে অনেক দূরে গিয়ে বাড়ি হয়েছিস আইল্যান্ডের সাথে, তুই সাড়ে সাথে সেন্সলেস হয়ে যাস, কিন্তু আমার তেমন কিছু হয় না, আমি ওখানে দাঁড়াইছিলাম, তোকে ধরি, কিন্তু ওইখানে কেউ ছিল না, এবং আমি যেটা বুঝতে পারছি সেটা সামনে দিয়ে আমার হিট করছে, আমি ব্রেক করার চান্সও পাই নাই।
মানে কিছু একটা এসে বাধা একদম সঙ্গে সঙ্গে, বাট সামনে তো রাস্তা, সামনে তো এরকম হুট করে কিছু থাকার কথা না,
স্পিড ব্রেকার থাকলেও এইভাবে পড়ার কথা না,
রাইট? স্পিড ব্রেকার থাকলেও সেভাবে পড়ার কথা না, এবং আপনি দেখেছিলেন সেই লোকটাকে, কিন্তু সে দেখতে পায় নাই। বাট তার খুব আজব লেগেছে যে হঠাৎ করে এরকম কিসে বাধা পড়লো, এবং
কিসে বাধা পড়লো, আর আমি ওকে বা কিসের কথা বললাম,
রাইট?
কারণ রোডটা খালি ছিল,
এবং আপনাদের দুজনের কাছে এই ব্যাপারটা এখন রহস্যই থেকে গেছে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। এবং আপনি তার আগের দিন রাতের বেলা যেটা বলছিলেন যে আপনি ফিল করছিলেন যে বাইকে আপনার পেছনে কেউ আছে। ওকে, সো এই হচ্ছে ঘটনা, এবং আপনি বলছিলেন যে এই ঘটনাটার কারণে আপনার জীবনটাই মানে পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, রাইট?
জি, আসলে।
এবং মানে আপনি আসলেই কি মনে হয় যে এই অ্যাক্সিডেন্টের পেছনে প্যারানর্মাল কিছু ছিল, বা আপনার তখনই কি মনে হয়েছিল যে মানে কি মনে হয়, আপনি একটা কিছু বলেন আর কি?
আমার মনে হয় আমি 100% শিওর যে প্যারানর্মাল কিছু ছিল, কারণ আমার ফ্রেন্ডও যথেষ্ট ধরতে গেলে আমার চেয়ে ভালোই বাইক চালায়, ওর কখনো এরকম ভাবে অ্যাক্সিডেন্ট আমরা অনেক করছি, কিন্তু এই ধরনের রাতেও আমরা গাড়ি অনেক চালাইছি, কিন্তু এই ধরনের সিচুয়েশনে কখনো আমরা ফেস করি নাই, এটা আমার লাইফের ফার্স্ট।
রাইট। এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আপনি দেখেছেন সে দেখেনি, কিন্তু বাড়িটা খেয়েছেন এবং রাস্তার মাঝখানে, যেখানে হচ্ছে আপনি বলেন সামনে পুরো ফাঁকা,
ফাঁকা ছিল
সম্পূর্ণ ফাঁকা, এবং বাস টাস কোনো কিছুর কোনো ইয়ে নেই, এবং আশেপাশের মানুষজন নিশ্চয়ই ততক্ষণে আপনাদের এসে সাহায্যও করেছিলেন, তারাও নিশ্চয়ই এরকম কোনো কিছু দেখেন নাই?
না, তারা তো আমার ফ্রেন্ডই যেহেতু খোঁজ পায় নাই।
এবং সত্যি যদি সামনে কোনো মানুষ থাকে তাহলে ডেফিনেটলি সে মারা পড়তো,
অবশ্যই মারা পড়তো।
এবং আপনারা জানতেন যে কোনো একটা
মানুষ মারা গেছে,
বাইকটা ভালো স্পিডে ছিল। সো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার পেছনে কোনো কারণ বা কোনো ব্যাখ্যা আমরা দিতে যাচ্ছি না, এটা পুরোপুরি আপনাদের উপরে যে আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা আমাদেরকে এসএমএস করে অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সাতিল আমাদের এসএমএস করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি আজকে আমাদের সাথে আছেন। আকিব শান্তিনগর থেকে এসএমএস করেছেন যে ভাই আজকের কাহিনীগুলো চরম লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে স্বর্ণালী এসএমএস করেছেন যে ভাইয়া আমরা ভূত এফ এম শুনে খুব ভয় করছে আমাদের, এবং শাফি আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অভি চিটাগং থেকে যে আমার একটা কাহিনী আছে, অবশ্যই আপনি ইমেল করে ফেলুন ভূত এফ এম অ্যাট রেডিও ফুর্তি ডট এফ এম এ। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সবুজ, আমাদেরকে এসএমএস করেছেন পিউ, এসএমএস করেছেন খুলনা থেকে, লিখেছেন ভাইয়া এটা আমার সেকেন্ড এসএমএস, প্লিজ আমার এসএমএস টা পড়ো, আমি আপনার এসএমএস পড়ে ফেলেছি। ফয়সাল সুমন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমরা খুলনা থেকে লিখছি, কিছুক্ষণ আগে একবার বলেছি আপনি খুলনা এসএমএস পড়েন না, আমি তো পরপর দুটো খুলনা এসএমএস পড়লাম। আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন, আচ্ছা আমি তাহলে বলবো যে খুলনা এসএমএস যদি আমি না পড়ে থাকি তাহলে বলবো যে এটা একদম পুরোপুরি মিথ্যা অভিযোগ, কারণ আমি এসএমএস পড়ছি এবং এসএমএসটা একেবারেই অমূলক হবে আর কি। আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে গুলশান থেকে আমাদের এসএমএস করেছেন একজন, এবং আমাদেরকে এসএমএস করেছেন মিম রাজশাহী থেকে। সো আরো অনেকে আছেন, তো আমি আগে শুরুতেই একটা ব্রেকে, এখন একটা ব্রেকে যাব, তার আগে আমি এতক্ষণ কষ্ট করে যে আমাদের সঙ্গে এসছেন এবং হসপিটাল থেকে অনেক দূর, আপনার হসপিটাল তো সাভারে,
রাইট?
রাইট, সাভার থেকে আপনি এসছেন এবং ওখানে আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন, রাইট? ফিজিওথেরাপি নিচ্ছেন এখন, এবং এত কষ্ট করে এসছেন, আমি আসলে কোনো কিছু বলার ভাষা আমার নাই, বাট আপনি যে কষ্ট করে এসে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, এবং আমি বলেছিলাম যে এত রাত্রে সত্যি আপনি আসতে পারবেন না, কোনো প্রেশার ছিল না, বাট আমি আপনাকে দেখে খুব অবাক হয়ে গেছি যে আপনি সত্যি সত্যি এসেছেন। থ্যাংক ইউ সো মাচ, এবং আমি আশা করব যে অবশ্যই ভূত এফএম এ যত মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে এই রাত্রিবেলায় রয়েছেন তারা সবাই একটা থ্যাঙ্কস আপনাকে তাদের পক্ষ থেকে দেবেন যে তাদেরকে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য। অলরাইট, আমরা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে ফিরে আসব, এবং যারা এর মাঝখানে এসএমএস করতে চান তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOET স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Let's go, cruising through the city that we ain't in, so the spinning out city with a stain, so we ain't showing off, it's just the way that we do, we're keeping it out of the blue, and I let you through the streets, rap on the seat, then fight like a player, man, I got the streets wet, falling with a car wet, I'm going all in, look at the buzz, figure that, now we're going in. Check on it, jump through me, look on it. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম, ঘড়িতে সময় 1:39, অবশ্যই রাত, আর একসাথে অনেকগুলো এসএমএস পেয়ে গেছি আমরা আবারও, এবং আমাদেরকে রাহি এসএমএস করেছেন কুমারপাড়া সিলেট থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত এফএম তার কাছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, আমারও ভালো লাগলো আপনার এসএমএসটি পেয়ে। সুস্মিতা লিখেছেন বরিশাল থেকে, প্লিজ এসএমএসটা পড়ুন, খুব ঘুম আসছে বাট ভূত এফএম শোনার জন্য জেগে আছি, থ্যাংক ইউ এখন আমাদের সঙ্গে থাকার জন্য। পলাশ ঢাকা থেকে লিখেছেন ভাইয়া আমি সেকেন্ড এসএমএস করলাম, প্লিজ এসএমএসটা পড়ো এবং কাহিনীগুলো জটিল, থ্যাংক ইউ সো মাচ। দীপু লিখছেন যে আচ্ছা রাসেল ভাই, আমার একটা দারুণ ঘটনা আছে, আমি যদি সেটা এসএমএস ফরম্যাটে টাইপ করে অ্যাটাচ ফাইলে পাঠাই তাহলে কি হবে? আমার যেটা মনে হয় আপনার সবচেয়ে ভালো হবে ইমেল করলে, আপনি মোবাইল থেকে ইমেল করে ফেলুন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, এবং ইমেল অ্যাড্রেসটি আরো একবার বলছি, সেটা হচ্ছে ভূত এফ এম BHOOTFM রেডিও ফুর্তি RADIOFOORTI রেডিও ফুর্তি ডট এফ এম, এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। আজাদ আমাদেরকে ধামরাই থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে তার কাছে, থ্যাংক ইউ, আপনারা ভালো ঘটনা পাঠালে ডেফিনেটলি ভালো ভালো ঘটনা নিয়ে আমরা ফিরে আসব। নোমান রাজশাহী থেকে লিখেছেন যে আমার বাইক আছে, আজকের এক্সপিরিয়েন্স শুনে আমার খুব ভয় করছে। বাইক যারা চালান তাদেরকে অবশ্যই একটু সাবধানে থাকতে হবে, এবং রাস্তাঘাটে সবসময় শুধুমাত্র প্যারানর্মাল কোনো কিছু জরুরি না, সবসময় সাবধান থাকাটা সবচাইতে বেশি জরুরি। রানা লিখেছেন ঢাকা থেকে, আই এম গোয়িং টু রংপুর, আই এম ইন, আচ্ছা তিনি হচ্ছে এখন বাসে রয়েছেন এবং তিনি এখন আমাদের প্রোগ্রামটা শুনছেন, অ্যান্ড তিনি বলছেন যে ফিলিং গুড, আমার যেটা মনে হয় যে আপনি রোডে আছেন, আপনার শুনতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে, একটু আগে দুটো রাস্তার ঘটনা ছিল। আতিকুর রহমান আমাদের লিখেছেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজ বরিশাল থেকে, যে ভাইয়া তিনি বলছেন যে আই হ্যাভ নো ব্যাড রিলেশন উইথ ইউ, সো আমার এস এম এস পড়া হয় না কেন? প্রশ্ন তো একই, যে আপনার এটা বোঝা উচিত যে আপনার এস এম এস পেলে ডেফিনেটলি আমি পড়ব এবং আমি আপনার এস এম এস টা পড়েও ফেলেছি। আর আমাকে পলাশ, আরেকজন পলাশ দিনাজপুর থেকে লিখেছেন যে এটা তার প্রথম এস এম এস এবং আমি যেন অবশ্যই পড়ে ফেলি, আমি এস এম এস টি পড়ে ফেললাম। মুন্নি ইসলাম, মুন্নি আমাদেরকে একটা মেডিকেল কলেজ থেকে, রাজশাহীর একটা মেডিকেল কলেজ থেকে, তিনি লিখেছেন যে ভাইয়া আমরা 20 জন একসাথে শুনছি, চরম ভয় পাচ্ছি সবাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত থাকার জন্য। মানুষ খুলনা থেকে লিখেছেন ভাইয়া আমরা 2 বন্ধু একসাথে ভূত এফএম শুনছি, খুব মজা লাগছে প্লাস ভয়ও লাগছে। ওকে, জেনে ভালো লাগলো। ফজলে রাব্বি আমাদের লিখেছেন ভাইয়া আমরা ভূত এফএম অনেক অনেক ভালোবাসি, কিছু বাস্তব ঘটনা ইমেলে পাঠাতে চাই, প্লিজ বলবেন যে ওগুলো সব বাস্তব ঘটনা, প্লিজ প্লিজ। ডেফিনেটলি আমি অবশ্যই বলব যে বাস্তব ঘটনা, আপনি বাস্তব ঘটনা বললে মানে পাঠালে আমি অবশ্যই সেটাকে অবাস্তব বলে চালাবো না, দ্যাটস ফর শিওর। এবং দীপক আমাদের এস এম এস করেছেন সিলেট থেকে, রোহান আমাদের এস এম এস করেছেন তার ফার্স্ট তিনি ভূত এফএম শুনছেন, ওয়েলকাম টু ভূত এফএম। রাশেদ আমাদের এস এম এস করেছেন, এছাড়াও জাহিদ এস এম এস করেছেন আমাদেরকে, ইফতেখার হাসান এছাড়াও আমাদের এস এম এস করেছেন, আসিফ ধানমন্ডি থেকে, এবং তার হচ্ছে তারা নিজেরাও নাকি একটা ভৌতিশ্রম একটা টিম তৈরি করছেন। আমার মনে হয় যে এই ব্যাপারটা এখনই করবেন কি, আসলে করাটা কি ঠিক, মানে সবকিছু মিলিয়ে কিন্তু জিনিসটা যে রিস্ক নাই এরকম কোনো কিছু কিন্তু বলবো না। আমাদের সাইফুল মগবাজার থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন জিহান হালিশহর চিটাগাং থেকে, যে ভাইয়া ভূত এফএম এর মানে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক সেটা তিনি চান। ওকে, কোন একদিন নিশ্চয়ই রেডিও ফুটসে আসলে আপনি পেয়ে যেতে পারেন। পাপ্পু আমাদের এস এম এস করেছেন, এছাড়া এস এম এস করেছেন আমাদেরকে নিষ্পাপ মাসুম, এবং এছাড়া এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আশিক খুলনা থেকে, প্লিজ রিড মাই এস এম এস, আমি এস এম এস পড়ে ফেলেছি। আমাদের সঙ্গে আরও একজন গেস্ট রয়েছেন, তার আগে বলি যারা এখন এস এম এস পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার নামটা বলবেন প্লিজ।
কাজী সাফায়েতুল্লাহ।
আচ্ছা সাফায়েত, সাফায়েত আপনি, আপনার তো বেশ কিছু ঘটনা রয়েছে এবং তার মধ্যে একটি ঘটনা আপনার বন্ধুর একটা ঘটনা রয়েছে, রাইট? তো বন্ধুর ঘটনাটা আমরা আগে শুনি না, ওইটা দিয়ে শুরু করি।
আচ্ছা, আমার বন্ধু নাম রাসেল, সে মাদ্রাসায় পড়ে।
না, আপনি রাস্তার একটা ঘটনা বলবেন বলেছিলেন।
ও, রাস্তার যে ঘটনাটা সেটা আমি বলছি, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ঘটনা, ওটা আমি নিজে দেখছি সম্পূর্ণ। ওই গ্রামটাতে, আমি যে গ্রামটাতে সেটা আমার নানুর বাড়ি গ্রাম, ওই গ্রামটাতে কারেন্ট নাই, বিদ্যুৎ সংযোগ অনেকদিন ধরেই নাই, এবং খুব নির্জন একটা গ্রাম, আর জংলা টংলা আছে রাস্তার দুই ধারে। এখন আমি হঠাৎ করে বাড়ি ফিরছি, তখন প্রায় বাজে রাত্রে 1টার উপরে। এখন ওই বাড়ি ফেরার পথে যে আমার সামনে মসজিদ, মসজিদের কাছে যাইতেই আমি দেখি যে একটা লোক জামা কাপড় বিহীন, সে মোটামুটি 6 থেকে 7 ফুটের উপরে লম্বা, মিনিমাম 7 ফুট তার গঠন। সে আমার রাস্তার পথের সামনে থেকে সে আমার বাম দিকে হেঁটে যাচ্ছে, বাম দিকে হচ্ছে মসজিদের সামনে একটা কল।
ওকে,
এখন আমি এটা দেখে থমকে যাই, তারপরেও আমি আর ভয় না পেয়ে মোটামুটি ভয় যাই পাইছি, আমি সামনের দিকে এগিয়ে যাই। এখন সে যাকে আমি ওই লোকটাকে দেখছি, ওই লোকটা যে পর্যায়ে থেকে ডানে আমার বাম দিকে চলে গেছে, ঠিক ওই পর্যায়ে যখন আমি গেছি তখন আমার মনে হলো আমি কি একটু দেখি কলের পার তো সে গেল, যে লোকটা কি আসলে আছে কিনা। কিন্তু তখন আমি গিয়ে দেখলাম যে ওই ঘাটটা ঘুরাইতেই আমি কলটা দেখতে পাইছি, কিন্তু ওই জায়গায় কোনো লোকজন আর আমি দেখি নাই,
পরে আর দেখতে পাই নাই।
কিন্তু এরকম আরো কয়েকজনের কাছ থেকে আমি শুনছি যে ঘটনা, এই টাইপের ঘটনা অনেক।
যে ওইখানে, এটা যে কোন জায়গার ঘটনা বলবেন, বললেন একটু বলবেন।
কাপাসিয়াতে, কাপাসিয়া দক্ষিণগাঁও গ্রামের নাম, আড়াল বাজার।
ওকে,
সম্মানীয় ইউনিয়ন।
সো এখানে আপনি রাস্তার একটা ঘটনা বলছেন, রোডের একটা লাশ নিয়ে যাওয়ার ঘটনা, এটা আপনার কোন একটা ফ্রেন্ডের, এটা একটু বলবেন।
এটা আমার ফ্রেন্ড বলতে আমার পাড়া প্রতিবেশী, সে প্রফেশনালি ড্রাইভিং করে।
আচ্ছা,
এখন সে যেটা বলল এলাকায় একটা সুইসাইড হয় মিরপুরে, সুইসাইডে যে ভিকটিম ছিল কে ওইটা আমি সঠিক জানতে পারি না, তবে যে মারা যায় সে মহিলা ছিল। এখন তার লাশটা হচ্ছে মানিকগঞ্জ নিবে, ওই জায়গায় দাফন করবে, কিন্তু কোন ড্রাইভার কেন জানি ওই দিন রাতের বেলা যখনই শুনছে যে এটা সুইসাইডের কেস বা আরো ঘটনার ডিটেলস জানছে, কেউ যাইতে রাজি হয়নি। পরে যে ছেলেটার কথা বলতেছিলাম, আপনি যাকে ফ্রেন্ড বলতেছিলেন, সে ফ্রেন্ড প্লাস আমার এলাকাবাসী, সে রাজি হয়েছে যে আমি নিয়ে যাব। আমি মোটামুটি একটু ইয়ে জানি, আমি দোয়া টোয়া করে আমি নিয়ে যাব, সমস্যা নাই। আপনারা কে কে গাড়িতে যাবেন, গাড়িতে উঠেন, আর লাশটা যেহেতু ট্যাক্সি ক্যাবে নিব, সেহেতু আমার ছাদের উপরে কফিনে, কফিন তখন ছিলই, টিন টিন করা হয়ে গেছে গাড়ির সাথে, সেটা আপনার দড়ি দিয়ে বেঁধে নিছে নর্মালি যেভাবে নেয় একটা ট্যাক্সি ক্যাবে। এখন সে মানিকগঞ্জে পৌঁছানোর আগে মেন রোডের কোন একটা মাইলস্টোনের কাছে, সে বাড়ি থেকে প্রায় নিয়ার 10 কিলোমিটার যে জায়গায় সে যাবে,
আচ্ছা,
ওই জায়গাটায় হঠাৎ করে আপনার গাড়িতে একটা শব্দ হয় যে কিছু একটা খুলে পড়লো বা কিছু। সে মূলত গাড়িটা হালকা একটু ব্রেক করে, ব্রেক করে সে নেমে দেখে যে গাড়িতে না সবকিছু ঠিক আছে, লাশটা ওইভাবে আর কি, কফিনটা ওইভাবে বাঁধা, ওইটা আর দেখার ইয়ে হয়নি। পরে যাই হোক, সে আবার গাড়ি স্টার্ট দিল, গাড়িও স্টার্ট নিল, তখন প্রায় 5টা বাজে, আমি সঠিক এটা আমার মনে নাই সঠিক টাইম, রাত্রি তারা বাড়িতে পৌঁছায়। এখন পৌঁছানোর পরে নর্মালি যে সবাই গাড়ি থেকে নামে, কফিনটা নামাইতে যায়, কিন্তু কফিনটা নামানোর সময় তারা দেখে যে কফিনটা হালকা হয়ে গেছে,
চারিদিকে
সবকিছু লাগানো আছে, এমনকি ইভেন দড়ি দিয়ে যে বাঁধা ছিল ওইটাও সেম কন্ডিশনে আছে। তারপরে নামার পরে এক পর্যায়ে এসে বলল যে কেন হালকা লাগতেছে, কেন এটা খুলি। এখন খোলার পরে দেখে লাশ আর নাই।
আচ্ছা,
এখন লাশ নাই, সে তখনই বলল যে কাছে কিনারে কে হুজুর বা ওই রকম হাফেজ সাহেব বা কেউ আছে কিনা, আমি একটু যে জায়গায় আমার গাড়িটা একবার আমি শব্দ পাইছি যে কোন একটা শব্দ হয়েছে গাড়িতে, আমি ওই জায়গাটা একটু যাব।
আচ্ছা,
এখন হাইটে গেলে বেশিক্ষণ লাগবে না, যেহেতু 10 কিলোমিটার রাস্তা, হয়তো বা 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এর বেশি লাগবে না, যেহেতু এত বড় একটা ঘটনা, গ্রামের মানুষও যাইতে রাজি হয়েছে, 10-12 জন মানুষ বা 5-6 জন মানুষ নিয়ে তারা যায়। যাওয়ার পরে যেটা দেখে যে লাইট ধরার পরে ওই যে জায়গাটাতে তারা গাড়িটা ব্রেক করছিল, শব্দ হয়েছিল, তার পাশে একটা মাইলস্টোন, ওই জায়গায় কিলোমিটারের ইয়েটা লেখা, ওই জায়গায় লাশটা বসে আছে, দূরের থেকে যখন লাইটটা পড়ছে যে কিছু একটা বসে আছে, কাছে যেয়ে দেখে যে লাশটা সবই ঠিক আছে, একটা পা নাই।
আচ্ছা,
একটা পা নাই এবং লাশটা বসে আছে।
বসে আছে,
হ্যাঁ বসে আছে, মানে কি ওই জায়গায় বসানো অবস্থায়, মাইলস্টোনের পিছনে হেলান দিয়ে বসা।
আচ্ছা, এর পেছনে পরে কোনো কারণ টারণ পাওয়া গেছে? এর
পেছনে পরে আর সে কোনো কারণ থাকলো আমাকে আর বলতে চায় না, এই ঘটনাটাই সে আমাকে একদিন বলছে, কিন্তু পুরোপুরি সে আর আমাকে বিস্তারিত বলতে চায় নাই।
কফিন থেকে লাশটা বেরিয়ে যাওয়াটা খুব আজব এবং কোনো থেকে ভাঙেনি,
এটা আমি শুনছি, কিন্তু সেও যেভাবে বলছে তার বলার প্রতি আমার একটা ফেথ আছে, কিন্তু এরকম ঘটনা আমি আর আগে শুনি নাই, তবে অবাস্তব তো কিছু না হইতেই পারে এটা আমার যেটা মনে হয়।
ডেফিনেটলি আপনার সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল, তার মধ্যে থেকে দুই একটা বলেন।
তার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমি ওই গ্রামেরই ঘটনাটা বলবো, যে ওই গ্রামে আর কি আমার 5-6টা বছর খুব কাটছে, আর আমি বেশ রাত করেই মোটামুটি আমরা বন্ধু বান্ধব একটু রাত করেই বাড়ি যেতাম, যেহেতু বাজার থেকে একবারে হয়তো বিকালের দিকে বাজারে যেতাম, একবার রাতে বাড়ি ফিরতাম। এখন ওই ফেরার পথে হঠাৎ করে আপনার কুলুপাড়া বলে একটা পাড়া আছে, ওই জায়গায় মেন রাস্তা দিয়ে যে জায়গায় আমি বাড়িতে যাব, আমার পাশে আমার এক সিনিয়র বড় ভাই আছে। এখন ওই জায়গাটায় হঠাৎ করে আমি যাওয়ার আগে থেকেই মনে হচ্ছে আমি কোথা থেকে জানি একটা কান্নার শব্দ পাচ্ছি, কিন্তু কান্নার শব্দটা বৃদ্ধ মহিলা কিংবা ওই টাইপের কিছু।
আচ্ছা,
সে যাই হোক, আমি কান্নার শব্দটা পাওয়ার পরে আমি একটু দাঁড়ায় গেলাম, রাস্তার ধারে কলপার, কলপারের সাথে আবার বাড়িও।
আচ্ছা,
কিন্তু বাড়ির খুব কাছ থেকে কান্নার শব্দটা আসতেছে, বোঝা যাচ্ছে যে কলপার থেকে আসতেছে। এখন পরে আমি আমার ওই ভাই প্লাস বন্ধুকে বললাম যে ভাইয়া এরকম এরকম ব্যাপার, কান্নার শব্দ কি আপনি পাচ্ছেন? আমি তো পাচ্ছি, মনে হয় কোনো বৃদ্ধ মহিলা পড়ে গেছে বা কিছু কল পারে। আসেন একটু ডাক দিয়ে বলি। এখন ডাক দিয়ে বলতে গিয়ে হয়েছে কি, সে বলতেছে আচ্ছা তুই গিয়ে ডাক দে, আমি এনে দাঁড়াইলাম। এখন ওই ডাকার পর্যায়ে যখন আমি আগে ওই কলপারে যাওয়ার আগে আমি একটু চিল্লাইলাম যে বাড়িতে কেউ আছেন, যে মুরব্বী তো কেউ একজন হয়তো পড়ে গেছে, কে আছেন একটু দেখেন। কিন্তু আমি মোটামুটি তিন থেকে চারবার ডাকাডাকি করেও কোনো শব্দ পাই নাই। এট এ টাইম আমি কান্নার আওয়াজটা আমার কানে আসতেছে। তখন আমি একটু কৌতূহলবশত কলপারের দিকে এগিয়ে যাই।
আচ্ছা,
এখন কলপারের দিকে যখন আমি এগিয়ে যাই, সাথে সাথে আমি ওই কলপারে একটু বেড়া ছিল, ওই বেড়াটা ফাঁক করে যখন আমি মাথাটা দিতে গেলাম, তখন দেখি আর কোনো কান্নার আওয়াজও নাই, ওই জায়গায় কোনো শব্দও নাই।
আচ্ছা,
আর আমি যতক্ষণ ওই জায়গাটায় স্টিল ছিলাম, এই কান্নার ঘটনাটা আমার মনে হচ্ছিল যে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট মিনিমাম আমি ওই জায়গাটায় এই জিনিসটা আমার মাথায় রাখতেছে। কিন্তু এই সময়টাতে আপনার আমি কোনো লোক যাইতে দেখি নাই রাস্তায়, আমি আর ওই ফ্রেন্ড ছাড়া।
আচ্ছা,
কোন লোক, কিন্তু বাজার 10টার পরে থেকে একদম রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত মানুষ এই রুটটা দিয়ে যাতায়াত করে।
আচ্ছা, কিন্তু ওই সময় কোন লোক,
ওই সময়টাতে আমি কোন লোক দেখি নাই, কারণ লোক দেখলে হয়তো কি আমার ফ্রেন্ড দাঁড়ানো, কান্নার আওয়াজ, কেউ না কেউ হয়তো আমাদের সাথে দাঁড়াইতো বা আমাকে কিছু বলতো, ঠিক না? এই আর কি ঘটনাটা এই জায়গাতেই শেষ। এর আগে অবশ্য আমার পায়ের কাছাকাছি দুটা বিড়াল ছিল।
আচ্ছা,
দুটা বিড়াল ছিল, এই ঘটনাটা আমি এটার সাথে কোনো সম্পৃক্ত আমি করি না। আমি ভাবছি যে নর্মালি একটা বিড়াল রাস্তায় থাকতেই পারে, এটা অসম্ভব।
আপনি এর আগে উল্লেখ করেননি এই কারণে, যেটা আপনার কাছে,
এটা আমার কাছে একদম ফালতু মনে হচ্ছে, বিড়ালের সাথে কোনো কারণ আমার মনে হয় নাই।
আচ্ছা, এরপরে আর কিছু আছে?
এরপরে আসলে রিসেন্টলি আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের ঘটনা। সে মাদ্রাসায় পড়তে, যেটা আমি ফার্স্ট টাইম বলতে যাচ্ছিলাম, তার নাম রাসেল, সে আমার সাথেই আছে। তার পরিচয়টা যদি বলেন,
আমি একটু পরিচয়টা খালি ওনার কাছ থেকে শুনে নেই, আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের সবাইকে।
আমি মোহাম্মদ রাসেল ভুঁইয়া, গাজীপুর কাপাসিয়াতে আমার বাড়ি।
ওকে, আপনি কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করতেন, তারপরে মাঝখানে আপনি দেশের বাইরে ছিলেন, রাইট?
হ্যাঁ,
এবং আবার ফিরে এসেছেন। অলরাইট, তো আমরা ঘটনাটা শুনি।
আচ্ছা, ঘটনাটা আমি বলতেছি, ঘটনাটা যেটা হচ্ছে তার সাথে আমার ফ্রেন্ডের সাথে একসাথে পড়াশোনা করে বন্ধু, সে মোটামুটি মাদ্রাসায় পড়ার কারণে সূরা কেরাত ভালোই জানে।
ওকে,
সে ওই দিক দিয়ে রাতে, বেশ রাতে করে অনেক সময় দেশে গ্রামে বাড়িতে ফিরত, ওই সময় আড্ডা দিত, সে বলতো যে আমি এইগুলা জিনিসগুলা নিয়ে আমি ভয় পাই না, নর্মালি সে ওই ধরনের একটা মন মাইন্ড নিয়ে চলে। আচ্ছা, যাই হোক, সে হঠাৎ করে রাতে 3টার দিকে বাথরুম পায়, সে বাথরুমে যাওয়ার জন্য বের হয়। বের হওয়ার পরে আর তার মোটামুটি তেমন কোন ঘটনা এই কাছাকাছি সময় আমরা শুনতে পাই না। যখন আমরা 4টার দিকে ওই আমার ফ্রেন্ডটা, যখন সে 4:30 বা 4:45 ফজরের আজানের আগে আগে সেও বাথরুমে যাইতে নেয়, এখন ওই পর্যায়ে যাওয়ার এক পর্যায়ে সে কিছু শব্দ পায়, গুঙ্গানির মতো শব্দ, মানুষ যেরকম গুঙ্গায় অসুস্থ থাকলে বা কোনো ব্যথা ট্যাথা পাইলে সেম এরকম শব্দ পায়। স্বভাবত সে শব্দ পাওয়ার পরে একটু আগাইতে যায়, আগাইতে যাইতে গেলে দেখা যায় যে একটা ওয়াল আছে ওই জায়গায়, বাউন্ডারি, বাউন্ডারির ওই পাশে শব্দটা ক্লিয়ার বোঝা যাচ্ছে।
ওকে,
সে তখন একটু ফর্সাও হয়েছে, প্লাস শব্দটাও একটু বাড়তেছে। এখন পিছনে আবার কিন্তু নর্দমা নোংরা। এখন সে আবার এটা দেখলো যে কারো একটা মাথা দেখা যাচ্ছে, ময়লার মধ্যে কারো একটা মাথা দেখা যাচ্ছে, সে গুংরা
মধ্যে,
হ্যাঁ হ্যাঁ, নর্দমার মধ্যে।
আচ্ছা,
তার গলার নিচটুকু মাটিতে ডাবানো, পুরাপুরি ডাবানো। সে তখন ওই তার যে প্রিন্সিপাল আছে, যে হুজুর আছে, ওনাকে ডাইকা নিয়ে গেল। সে আবার ওই কতজন লোক স্টুডেন্ট আছে সেগুলা কাউন্ট করলো, কাউন্ট করে দেখে না, 1 মিজিং, যে মিজিং ওই ছেলেটাই ওই জায়গায়। তখন তাকে উদ্ধার করা হয় ওই জায়গা থেকে। উদ্ধার করার পরে যেটা জানা যায়, সে আপনার রাতের বেলাতে যখন বের হয় বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, ওই পর্যায়ে সে কোনো কিছু একটা দেখতে পায়, পরী টাইপের কিছু, সে যেটা বললো যে একটা খুব সুন্দর একটা মেয়ে দেখতে পায়। এখন তাকে ইশারা করতে থাকে, সে তখন আর কোনো কারণে ওই জায়গাটায় না যেয়ে আর পারে না, তার পেছনে সে তার শক্তি হয়তো বা কোনো কারণে লোপ পায়, আর সে ওই তার ইশারায় হাতছানি দিতে দিতে সে কিন্তু যাইতে থাকে। অলরেডি এট এ টাইম সে ওই ওয়ালটা ক্রস করে, ওয়ালটা ক্রস করে সে নর্দমার পানির মধ্যে সে ঢুকে যায়। সে যেটা বলে তাকে লাস্টের দিকে তার ফেজের মধ্যে যেটা দেখা যায় যে উদ্ধার করার সময় যে তার ফেজের মধ্যে অনেকগুলা দাগ পাওয়া যায়, খামছানোর অনেকগুলা দাগ পাওয়া যায়, এমনকি সে পানিতেও এই নোংরা পানিতেও অনেক হাবুডুবু খাইছে সে আর কি। বাঁচার মতো তার কোন, সে খালি এইটুকুই বলছিল যে আমি আর কিছু বুঝতে পারি নাই, শুধু আমি পানিতে ইয়ে করতেছি, আমাকে কেউ খামছাচ্ছে চুলকাচ্ছে আর কি, আমাকে মেরে ফেলবে এরকম একটা ভয় আমি পাইছি, আর আমি এই কাদার মধ্যে কিভাবে ঢুকলাম আমি আর এটা বলতে পারবো না।
Alright, so এই ছিল ঘটনা, কিন্তু আজকে সময় মোটামুটি, থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য, এন্ড সময় মোটামুটি শেষ, তারপরে আমি ঝটপট কিছু এস এম এস পড়ে ফেলবো, এখনো নিশ্চয়ই অনেকে আমাদের এস এম এস পাঠাচ্ছেন। মিজান আমাদের দেখতে পাচ্ছি যে এস এম এস করেছেন, মিজান এবং শায়লা উত্তরা থেকে লিখেছেন যে অনেক ভয় পাচ্ছেন তারা এবং বলছেন যে ভাইয়া প্লিজ রিড মাই এস এম এস, আমি এস এম এস পড়ে ফেলেছি। আর মিন আমাদেরকে লিখেছেন হুলহুলাইয়া নাটোর থেকে যে ভাইয়া জাহিদকে বলেন আমি ভয় পাচ্ছি প্লিজ পড়েন আমার এস এম এসটা, আমি পড়ে ফেললাম। রূপক আমাদের এস এম এস করেছেন এবং বলছেন ভাই আমি ভূত এফ এম এর সাথে কিছু গল্প শেয়ার করতে চাই এবং আমি আরও এস এম এস দিয়েছি বাট আচ্ছা আমি পড়িনি। অ্যান্ড রূপক আপনাকে আমি বলবো যে আপনি ইচ্ছা করলে ইমেইল করে আমাদের ঘটনাগুলো জানাতে পারেন, আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @ রেডিও ফুর্তি .fm অর্থাৎ BHOOT FM@radiofurti.fm। শুভ খুলনা বয়রা থেকে লিখেছেন যে ভাইয়া তিনি এবং বর্ষা দুজন ভূত এফ এম শুনছেন। অল রাইট, সাদিয়া লিখেছেন ফ্রম লালমাটিয়া যে আমার নামের মিনিং হচ্ছে লাকি, আমি আজ ফার্স্ট এস এম এস করেছি, যদি পড়েন তো নামের সার্থকতা, নামটা সার্থক হবে, ডেফিনেটলি ইউ আর লাকি। অ্যান্ড বিপ্লব মিরপুর 14 থেকে লিখেছেন যে প্লিজ রিড মাই এস এম এস, আমি আমার বউ একসাথে ভূত এফ এম শুনছি, থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদেরকে আসমানি এস এম এস করেছেন, আসমানি মিতু তিথি ফ্রম রাজপাড়া রাজশাহী লিখেছেন ভাইয়া আমাদের এটি আজকের সেকেন্ড এস এম এস, প্লিজ পড়বেন, আমরা পড়ে ফেলেছি। আর ফ্রিকোয়েন্সি ভূত আমাদের এস এম এস করেছেন মহাখালী থেকে যে ভাইয়া লাশের কাহিনীটা অসাধারণ ছিল, থ্যাংক ইউ। এবং আজকে খুব বেশি আর সময় হাতে নেই, আমি আরো একবার বলি যে আমাদের এস এম এস করার নিয়মটি তো আমি বলে দিয়েছি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। আপনি এখনও ইচ্ছা করলে এস এম এস পাঠাতে পারেন এবং জানাতে পারেন যে আমাদের শো, আজকের শোটা কেমন লাগলো এবং সেই সাথে কি কি করলে আরো আপনাদের ভালো লাগে এবং আপনাদের ভালো লাগার বিষয়গুলো কি কি এবং কেমন করে ভূত এফ এম আরো বেশি ভালো করা যায়। আপনাদের যে কোনো সাজেশন আমরা অবশ্যই মাথায় রাখব। এছাড়া আমাদের ইমেল করতে পারেন, ইমেল করে অবশ্যই ঘটনা পাঠাতে পারেন, ইমেল করার অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফ এম BHOOT FM @radiofurti.fm, এখানে আপনি ইমেল করতে পারেন এবং অবশ্যই নাম ঠিকানা ও ফোন নাম্বার সহ যে ফোন নাম্বারটিতে আপনাকে পাওয়া যাবে। আর সেই সাথে বলব যে রাতের বেলায় বাকি রাত্রিটুকু যারা ঘুমিয়ে আছেন মানে ঘুমাতে যাবেন আর কি, এখন রাতের বেলা কিন্তু নানা ধরনের সাউন্ড হয় ঘরের চারপাশে এবং ঘরের ছাদ থেকে, অনেক সময় মনে হয় যে নিচে থেকে সাউন্ড আসছে, অনেক সময় মনে হয় যে ওপর থেকে সাউন্ড আসছে, এরকম ধরনের অনেক ধরনের সাউন্ড পাওয়া যায়। বিশেষ করে আমিও রিসেন্টলি পেয়েছি অনেকটা এরকম যে মানে ঠিক এরকম ধরনের যে মেটালের কোন মার্বেল যদি আমি টাইলসের উপরে ছুঁড়ে মারি তাহলে যেরকম একটা শব্দ হবে, বা আমি যদি ফ্লোরের উপরে খুব জোরে ছুঁড়ে মারি তাহলে যেরকম শব্দ হবে, সেরকম শব্দ মাঝে মাঝে শোনা যায়। এবং এরকম শব্দ শুনে হঠাৎ করে ভয় পাওয়ার কিছু নেই। আগে আমার যেটা মনে হয় যে অবশ্যই শব্দটা শুনুন, যদি শোনার পরে প্রথম যেটা হয় যে আরো একবার শুনে দেখুন যে আসলে আপনি কোনো কিছু শুনতে পাচ্ছেন কিনা। তারপরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে হাতের কাছে যদি বেড সুইচ থাকে বা কোন লাইট থাকে সেটা জ্বালিয়ে ফেলুন, এবং তারপরে পাশের রুমে যদি কেউ থাকে বা বাসায় অন্য কেউ থাকে তাকে ডাকুন, এটা এটা সবচাইতে ভালো বুদ্ধি। এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে ঘুমান অথবা হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে আর একবার ঘুমান। আর রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় মানে ঘুম থেকে ভাঙার পরে আমরা মাঝে মাঝে কিন্তু টয়লেটে যাই বিভিন্ন সময়, এবং সেই সময় আমি একটা জিনিস বারবারই বলি, আজকেও বলবো যে ঘুমের সময় ঘুমের ঘরে আমরা অনেক কিছু দেখতে পারি। সো ওই সময় গ্লাসের দিকে, বাথরুমের গ্লাসের দিকে না তাকানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যাই হোক, এখন দেখতে পাচ্ছি শাকের, মাহি, মার্জিয়া, ফাহাদ, ফুয়াদ, বিল্লাল, মোহাম্মদ, শাম্মি, জাহিদ, মাহবুব, অভিক, সাইফুল সহ আরো অনেক এস এম এস করেছেন। আজকের হাতে একদম সময় নেই, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে ভূত এফ এম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।